exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য কে রয়েছে তার সঙ্গে আমরা পরিচিত হব এবং তার আগে ধন্যবাদ দিতে চাই পবিত্র রমজান মাসে যারা সারাদিন সিয়াম সাধনা করে রোজা রেখে হ্যালো 8920 শুনছেন তাদের সবার প্রতি দোয়া, সবাই আমরা সবার জন্য দোয়া করি। এবং আজকের এই হ্যালো 8920 তে জীবনের গল্প বলতে যিনি এসছেন তার কাছে যাবার আগে আপনাদেরকে বরাবরের মতো আমি নিয়মটা বলে দেব, আপনারা যদি এখানে জীবনের গল্প বলতে চান তাহলে আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি, ফোন নম্বরটি হচ্ছে 0961389282। ওকে, প্রথমে আপনার সঙ্গে একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম।
তাজুল ইসলাম, আপনি যতদূর জানি আপনি পবিত্র কোরআনের হাফেজ, রাইট? জি। So, Hafiz Tazul Islam, আপনি থাকেন বোধহয় সাভারে, রাইট?
জি, সাভার, হামিদপুর।
আপনার বর্তমানে বয়স?
25।
ঠিক আছে, তো তাজুল ইসলাম আমরা শুরু করি, আপনি কোথা থেকে শুরু করবেন?
আমার শৈশব থেকে।
জি নিশ্চয়ই।
একদম যখন ছোট ছিলাম তখন স্কুলে পড়তাম, কেজি স্কুলে।
জি।
যখন ক্লাস 5 এ উঠি সেটা প্রাইমারিতে, শুধু প্রাইমারিতে ক্লাস 5 টি পড়ি।
আচ্ছা।
ওখান থেকে মা বাবার খুব আশা ছিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে। তখন খুব ছোট থাকতে একবার মাদ্রাসায় দিয়ে এসেছিল, তখন খুব কান্নাকাটি করতাম আর কি।
আচ্ছা আচ্ছা।
পড়তে ইচ্ছুক ছিলাম না বা এসে পড়তাম এরকম ছিল,
পড়ায় মন বসতো না।
হ্যাঁ, পড়ায় মন বসতো না, তখন খুব ছোট ছিলাম।
যখন
ক্লাস 5 পড়ার পরে তখন আব্বা আম্মু জিজ্ঞেস করলো যে যেহেতু আমরা আশা করছি এখন কি তুমি মাদ্রাসায় পড়াশোনা করবে না স্কুলে, যদি স্কুলে পড়ো তাহলে স্কুলেই পড়বে, আর যদি মাদ্রাসায় পড়ো তাহলে কিন্তু ভর্তি করানো পড়া আসতে পারবে না। আমি যখন চিন্তা ভাবনা করে বললাম ঠিক আছে আমি মাদ্রাসায় পড়বো, আমাদের পুরো বংশের ভিতরে কোথাও কোনো আলেম বা হাফেজ এসব কেউ নেই, শুধু আমি একাই প্রথম মাদ্রাসা লাইনে এসেছি। তারপর আমার আব্বু হলো ছিল রং মিস্ত্রি, হানিফ এন্টারপ্রাইজে প্রায় 1500 গাড়ি মতো আব্বুর হাতে নিজের হাতে রং করা ডিজাইন সব তার নিজের
প্লেট।
হ্যাঁ, মেন মিস্ত্রি ছিলেন তিনি। তখন আমাদের যে অবস্থাটা ছিল মোটামুটি ভালোই ছিল।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
তখন আমি একাই ছোট, আর এখন আমরা দুই ভাই এক বোন, আমি বড়।
ওকে।
বড় ছেলে হিসেবে সবার কাছেই আদর ছিল, বা আব্বুর যত সার্গিক কাজটা শিখেই তো আর কি তারাও খুব মহব্বত করতো আর কি। তো দেখে গেছে মাদ্রাসায় কেউ কোলে করে দিয়ে আসতো, আবার কোলে করে নিয়ে আসতো, এরকম অবস্থা হতো। আর মাদ্রাসায় যেমন প্রথম প্রথম খুব কান্না করতাম, শুক্রবার দিন যখন আসবো তখন কান্না লাগতো, খুব কান্না করতে হয়।
আমি অনুভব করতে পারছি কারণ আমার জীবনে এরকম একটা ঘটনা আছে।
আচ্ছা।
আমি মাত্র 10 দিনের জন্য হেফজুলাইনে পড়েছিলাম, তো অদ্ভুত বিষয় হচ্ছে যে আমি 5 পাস করার পরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, আমার একদম গ্রামের পাশাপাশি। তারপরে শুরু হলো আসলে বাড়িটাকে মিস করা, এবং কি যে কষ্ট লাগতো, আমি সারাদিন শুধু পড়তে বসে কাঁদতাম। আর মাদ্রাসার কিছু পরিবেশ ছিল যেগুলো আমি খুব সহজে মানিয়ে নিতে পারিনি। হ্যাঁ, শাসনের বিষয়গুলো, ডিসিপ্লিন, মারাত্মক রকমের ডিসিপ্লিন।
হ্যাঁ,
এবং ডিসিপ্লিনটা প্রয়োজনও আছে কারণ একটা কোরআন পুরোটা মুখস্থ করার জন্য ডিসিপ্লিন
সম্ভব না। আমার খারাপ লাগলে আমি এটা বুঝতে দিত না, মানে মাদ্রাসায় আসার আগ মুহূর্তে আম্মু খারাপ ব্যবহার শুরু করে দিত। মানে আমার ছোট থেকে এ পর্যন্ত লেখাপড়ার পিছনে যত অবদান সব আমার আম্মুর, আব্বু আর কি শাসনটা করতো না, শাসন যত করার আম্মুই করতো। আম্মু খুব রাগ দেখাইতো, রাগের ইতে চিন্তা করতাম যে এটাই আমার মাদ্রাসা ভালো, যখন একদিকে চোখ পুষতাম আর একদিকে আমি মাদ্রাসায় যেতাম আর কি। আম্মু শক্ত থাকার কারণে আমার আল্লাহ তালা মোটামুটি খুব ভালোবাসতো এবং এখনো বাসে।
কোরআনের হাফেজ মানে কি, মানে বাংলা লাইনে কি কিছু দূর পড়ার পর্যন্ত, পড়ার পরে গিয়েছিলেন নাকি?
ফাইভ পর্যন্ত পড়ে,
ফাইভ পর্যন্ত, যেটা হয় আজই যদি
সবাই। তখন আস্তে আস্তে মনটা বসে গেল কারণ মক্তবে যে হুজুর ছিল খুব আমাকে আদর করতো, ছোটবেলা থেকেই ছিল যেখানেই যেতাম সবাই খুব আদর করার একটা ই ছিল, যে হুজুররা মানে নরম তবিয়তে থাকতাম বা তাদের কথা মানার চেষ্টা করতাম এবং মেজাজ বুঝে কাজ করতাম। তো দেখা গেছে আর আম্মু কি করতো, দেখেছে হুজুরের ছেলে হইতে শুই না, হুজুরের ছেলের জন্য স্বর্ণের আনটি জামা কাপড় যেন হুজুর যেন আমার দিকে একটু আলাদা নজর দেয় পড়াশোনার দিকে, হুজুর ওইভাবে দিত আমাকে আলাদা আলাদা পড়াইতো। তো সে কারণে দেখা গেছে অল্প সময় 1 বছর আগে আমি এখানে চলে আসি, আপনার পড়াশোনা আমি করতেছি, মোটামুটি আমার বাচ্চা পারা হয়ে গেল। তখন যে হুজুরের কাছে পড়তেছিলাম একটা কারণবশত হুজুর চলে গেল আর কি মাদ্রাসা থেকে, আর ছাত্র ছিল 80 জন, এর ভিতরে নতুন যে আছে মানে যে সে চলে যাওয়ার পর আরেকজন আছে এরকম। তো ক্লাসে লম্বা ভাবে সবাই বসে দুই পাশ হয়ে আমি পড়তেছি, আর যে শিক্ষকটা খুব ভালো মানের শিক্ষক, তার তেলাওয়াত এখন সে কাতারে আছে। মানে আসলে হাফেজ তো বাংলাদেশের অভাব নেই,
জি,
কিন্তু ভালো মানের হাফেজ খুব কম, যাদের তেলাওয়াত সুন্দর, যাদের তেলাওয়াতটা সব জায়গায় গ্রহণযোগ্য,
পরিশুদ্ধ।
হ্যাঁ পরিশুদ্ধ। তবে আমার তেলাওয়াতটা আল্লাহর রহমতে সবাই পছন্দ করতো, সব হুজুর মানে চাইতো যে আমার গ্রুপই থাকুক, এরকম একটা ছিল। তো হুজুর বললো তুমি আমার কাছে পড়াশোনা করো, জি ঠিক আছে, কিন্তু শোনাবো বলছে, কিন্তু আমি হুজুরের পাশে বসতাম না, এই কোনায় বসতাম, যে হুজুর চলে গেছে ওই পাশে একটা মায়া রয়ে গেছে, এই সাইডটা আমার থাকতে মনে চাইতেছিল না আরকি। তখন বসে আমি পড়তেছি, তখন আমার বয়স 12-13 হবে, হুজুর ডেক্স থাকে আর কি, ডেক্সের উপর বাড়ি দিচ্ছে, যে ডেক্সের উপর সাধারণত বাড়ি দিলে আমরা মনে করি যে হয়তো পড়াশোনা আরো জোরে পড়া, কিন্তু হুজুর আসলে বাড়ি দিচ্ছিল যে আমি হুজুরের দিকে তাকাইলে হুজুর আমাকে ডাক দিতেছে আর কি, এমনকি আমার নামও বলতেছে। তাই ছাত্ররা যখন ডেক্সের বাড়ি দিলে পড়ার আওয়াজ, 80 জনের আওয়াজ
বেড়ে গেছে,
হ্যাঁ বেড়ে গেছে, তা হুজুরের যে আমাকে নাম ডাকাটা আমি এটা শুনতে পারিনি, আরো জোরে জোরে পড়তেছি। কিছুক্ষণ পরে হুজুর বললো এতক্ষণ ধরে তোকে ডাকতেছি তুই শুনিস নাই, এই কথা বলে হাতটা ধরে একটা টান দিল আর কি, টান দিয়ে বাড়ি দিয়েছে। ওই টানের সাথে আপনার বাঁ হাতটা এখান থেকে জয়েন্ট থেকে ছুটে গেছে, এবং জয়েন্ট থেকে ছোটার পরে যে বাড়িটা পড়ছে, হুজুর তো মোটা তাজা খুব স্বাস্থ্য, আমি তো ছোট, তখন আমি হ্যাংলা পাতলা ছিলাম, ছোটবেলা তখন খানা পিনাও খাইতাম না, এটা আসলে মনে অজান্তেই হুজুরের টানের চোটে এখান থেকে 2-3 আঙ্গুল ছুটে গেল জয়েন্ট থেকে, এবং মানে আমি মনে হলো যেন আমি শূন্যের উপর ভাসতেছি, মানে আমার হাতের হাত নেই এই অবস্থা। তো যাই হোক, আমি এভাবে ধরেই আমি হুজুরের 2-3টা বাড়ি দিল যাই, বাইনের ওটা হুজুরকে বলি না, এসে ক্লাসে বসে এখন কান্নাও আসতেছে না, কারণ অতিরিক্ত আঘাতে কান্না আসে না। তারপর জিনিসটা ছাত্র একজন দেখছে, আর একটা শিক্ষক দেখছে, দেখার পরে কি হলো, আমি বলছি ঠিক আছে যাই হয়েছে থাক, এখন আমি বাসায় চলে যাই, বাসায় চলে গেলে ভালো হবে। মাদ্রাসার যে মহতাজ সাহেব তার কাছে একটু আমি মিথ্যার আশ্রয় নিলাম, জানলা খোলা ছিল তো নিচে বসতে পারিনি, দাঁড়াইতে গেছি জানলাটা লেগে আমার হাতটা গেছে, কিন্তু হাত আমার অবস্থা খুব কঠিন অবস্থা। তারপর আমি বাসায় চলে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে আম্মুকে ঠিক একই কথাই বললাম, এখন আম্মুর মন তো, কিন্তু সে ভালো মতো উল্টা পাল্টা দেখতে গিয়ে বাড়ির একটা দাগ দেখে ফেলছে।
ওকে, এখানে আপনাকে আমি মানে থামাচ্ছি এই কারণে যে মানে আপনি কি হুজুরকে সেভ করার জন্য এটা করেছিলেন, নাকি আপনার এই বাড়ির দাগ আছে সেটা শুনে আপনার বাড়িতে আরো বেশি অত্যাচার হতে পারে সে কারণে আপনি কারো নাম বলেননি?
না, আমি হুজুরকে সেভ করার জন্য।
এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, আপনারা হয়তো দুই ভাবে দেখতে পারেন ঘটনাটাকে, হুজুরের উচিত ছিল না এভাবে কাজটা করা, কিন্তু ও শিশু মন নিয়ে ও সেভ করেছে। এই যে ভক্তি এবং সম্মান, এটা খুব প্রয়োজন, যে বিদ্যাই হোক না কেন, বিদ্যা গুরুমুখী আমরা বলি, সুতরাং সেই শিক্ষকের প্রতি আমাদের এই সম্মানটা অবশ্যই থাকা উচিত।
তারপর বাসায় গেলাম, আম্মু বলে যে তোর হাতের এই ডাক কিসের, তখন আমি কি কেন জানলা দিতে তো হইতে পারতাম, এটা বাড়ির ডাক, সত্য কথা বলো, আমার সাথে মিথ্যা কথা বলে কিন্তু শান্তি হবে না কোনোদিন, আমি বলবো তো আপনি এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করতে পারবেন না। পরে বললাম যে এরকম, তা আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার যে বাড়িওয়ালা সে আর কি আপনার মাদ্রাসার একজন কমিটি ছিলেন, এবং তার একটা ভাতিজা মাদ্রাসায় পড়ে, যে ভাতিজাকে হুজুর মারার কারণে সে গিয়ে হুজুরকে আঘাত করছে। এখন আমার ভয় হুজুরকে আঘাত করলে তারপর যদি একটু বড় লেগে যায়, শুধু আমার কত পড়াশোনা করলাম না কিন্তু বড় নিয়ে থাকবো কেন, আমি বলি আপনি যাই হোক ওনাকে জানেন না, কারণ উনি এর আগে একটা শিক্ষককে ওনার ভাতিজা করছে, এটা শুনলে আমাকেও মহব্বত করে আদর করে টাকা দেয়, নাম মুজিবুর মহাজন, খুব ভালো এখানে উচ্চ লেভেলের, এবং মাদ্রাসায় খুব তার কথা বড় জোরও খুব ভালো শুনে। ঠিক আছে তাহলে আমি যাবো, আপনি যাবেন, আপনি হুজুর কাছে যেতে পারবেন না,
মানে আপনি মাকে বলছেন?
হ্যাঁ, মানে আম্মুকে বলতেছে হুজুর কাছে যেতে পারবেন না। আর আব্বু তো, আমার আব্বু খুব সরল, ইসলামিক মেন্টের দারিদ্রী আছে সবই, সে তো কেস করে দিব আমার ছেলের লাইফটাকে, এভাবে পিটে পিটাক নিষেধ নেই, হাড্ডি ভেঙে ফেললে হবে কিভাবে, তখন আমি তো কেস তো ভালো কথা, যদি হুজুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে মারছেন কেন, তাহলে আমাকে আর পড়াইতে পারবেন না। এই কথা শুনতে পর আব্বু চুপ হয়ে গেছে। তারপর আম্মু নিয়ে বড় হুজুর যে ওয়াইফ ছিল মাদ্রাসা তিনতলায় থাকে ওখানে,
সাধারণত উল্টা হয়, সাধারণত উল্টা হয়, বাবা মা বোঝায় যে হুজুর মেরেছে বা শিক্ষক মেরেছে সুতরাং তোমার এটা ইয়ে করা উচিত, কিন্তু ওর ক্ষেত্রে জিনিসটা দেখলাম যে ও সাপোর্ট করেছে কিন্তু বাবা মা উল্টোটা করেছে। কিন্তু আমরা অবশ্যই এরকম ভাবে ছাত্রের গায়ে হাত তোলাকে অবশ্যই সমর্থন করি না।
তবে এটা হুজুর মানে ইচ্ছাকৃত ভাবে না, অনেক ছোট
ভাবে,
তারপর আপনার মাদ্রাসা যাওয়ার পরে হুজুরের ওয়াইফের কাছে আম্মু সব বললো যে দেখেন আমাদের পক্ষ থেকে মারার কোনো নিষেধ নাই, যদি হাড্ডি গুড়ি ভেঙে যায় তাহলে তো সারা জীবন কি করবে, আর হাতের ব্যাপার একটা ভেঙে গেলে জোড়া লাগে, কিন্তু জয়েন্টের ব্যাপারগুলো খুব কঠিন ব্যাপার ডাক্তাররা যা বলে, তো এখন কি করা যায়। হুজুর ওয়াইফ আবার হুজুরের কাছে বললো, বলো তো আমাকে হুজুরের কথা বলে না, ওই কথা বলছে ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি, তখন আমি বলে দিচ্ছি হুজুরকে কিছু বলা না হয়। তো যাই হোক, হুজুরের চিকিৎসার বাবদ যত খরচপাতি করলো
হুজুরি দিল,
হ্যাঁ হুজুরের থেকে বেতনই করে হুজুরকে বললো দেখেন ছেলেটা তো আপনার নামেও কিছু বলতে চায় না বা আমার কাছে ই করে বলছে, এবং হুজুর নিজেও বলছে যে ওকে মারলাম ওর গার্জিয়ানও আসে নাই বা ও কখনোই করে না। তো হুজুরের মানে খুব একটা এক প্রকারের দোয়ারি আর কি, তোর হাতটা ভেঙে পেলাম তোর গার্জিয়ান আমার কাছে আসে নাই। যাই হোক, এক পর্যায়ে আমার প্রায় 7-8 মাস লেগে গেল
এই সময়টাতে আপনি পড়াশোনা
এবং পিছনে যা পড়েছি
সব ভুলে গেলাম,
সব ভুলে গেলাম।
এটাই হয়
হেফজ পড়ার কারণে একটা জিনিস, যেভাবে আমি আগাচ্ছিলাম সামনে যারা ছিল তাদেরকে আমি পিছনে ফেলে সামনে এসে পড়েছি, কিন্তু এখন আমার পিছনে যারা ছিল তারা আমার সামনে চলে গেছে, মানে এক প্রকার মনটা ভাঙা। ঠিক ওই সময় আবার আমার দাদা দাদি অসুস্থ, তখন আব্বু চাকরিটা ছেড়ে প্রায় 20 বছর চাকরি করেছে, আমার দাদা দাদির খেদমতের জন্য দেশে চলে যাবে। মূলত আমাদের দেশের বাড়ি হলো বরগুনা, আব্বু চাকরি ছেড়ে দেশে চলে গেল, তখন আমাকে মাদ্রাসা থেকে নিয়ে যাবে এমন সময় হুজুর বললো ঠিক আছে ছেলেটাকে আমাকে দিয়ে যান। যখন আব্বু চলে গেল, ওই যে আমাদের বাড়িওয়ালা ছিল, মানে যার কথা বললাম মাদ্রাসা কমিটি, সেও বললো আমিও দেখাশোনা করবো সমস্যা নেই। আমি ওই হেমাতুল মাদ্রাসায় পড়াশোনা করতেছি, হুজুর আমাকে এতটুকু আদর করতেছিল, এত মহব্বত করতেছিল যে আমি এমন আছে রমজান ঈদটাও আমি হুজুরের সাথে করছি, মা বাবার কাছে তেমন যাওয়া হতো না। তখন দেখা যায় 2 টাকা 3 টাকা হলে একটা ভালো নাস্তা হতো, কিন্তু হুজুর আমাকে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে এরকম করে দিত। সেখানে পড়াশোনার আমি একটা ঘাটতি পড়ে গেছে, তারপরে আমি আবার আস্তে আস্তে আগাইতেছি। আম্মু দূরে থাকায় ফাঁকিবাজি করার সুযোগ পেলাম, একটা সময় মোটামুটি আবার সামনে আগাইছি পড়াশোনা করতে করতে। তো এখান থেকে আমি বললাম হুজুর আমি তো এই মাদ্রাসা আপনি খুব আদর করেন, এখানে আমার পড়া মন বসে না, যে মাদ্রাসা মত আমি আবার ওই যে একবার আমার হাত ভাঙছে, এখানে পরবর্তীতে অন্য কোনো শিক্ষক আমাকে হাত তুলে না।
আচ্ছা আচ্ছা,
পড়ার যে শাসন চাপ সবাই এখন ওই মোহতানি সব আদর করার কারণে সবাই আদর করে, এখন এই আদরে আদরে আসলে আমার পড়ার সময় একবারে নামিষ হয়ে যেতেছে। তো আমি বলছি এখান থেকে অন্য স্থানে চলে যাই, পরে হুজুর নিজেই অন্য স্থানে আমাকে ভর্তি করে দিল, হুজুরের নিজের টাকা খরচ করে। তো আমি ওখানে পড়াশোনা করতাম, ওখান থেকে আমি হুজুর কাছে আসতাম, এসে টাকা নিতাম বা দেখা সাক্ষাৎ করতাম। তো মাদ্রাসা একটা ই হয়েছিল যে কক্সবাজার যাবে এরকম মাদ্রাসা শিক্ষা সফর হিসেবে, তো আমি হুজুর কাছে আসছি টাকা নিতে বৃহস্পতিবার দিন। মাগরিবের নামাজ পড়ে মানে গরম অ্যাক্সিডেন্ট, হুজুরের মসজিদে জিকির করতেছে, আমি গিয়ে মাদ্রাসার পাশ থেকেই নতুন একটা গার্মেন্টস হয়েছে 3 তলা, সেই 3 তলা গার্মেন্টের পিছনে বিরাট বড় মাঠ, এক প্রকার বিল আর কি, বাউন্ডারি করা জায়গা, সেই বাউন্ডারি থেকে আমি বসলাম। একটা বাতাস আসলো, তো বাতাসে স্তব্ধ হয়ে গেল, পরে শরীর আমি এখানে লড়তে পারতেছি না, আস্তে আস্তে দেখে মনে হয় যে আমি পড়ে যাইতেছি। আমি পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমার পায়ের উপরে দেওয়ালটা পড়লো,
ওহো
দেওয়ালটা পড়ে আমার পাওটা ভেঙে গেল বাম পাটা, এর আগে
বাম
হাত ছিল, এখন আবার বাম পা। আব্বামু তখন দেশে প্রায় 5 বছর আগে দেশে, তখন আমি একটা ছেলেকে বললাম কি হুজুর মসজিদে আছে, বলো যে তাজুল ইসলামের পা ভেঙে গেছে। তারপর হুজুরে আসলো আয়সা, মানে পায়ে রেখে আনে নিচের জায়গাটা, এভাবে লড়তেছে এভাবে, আমি এক পায়ে দাঁড়িয়ে গেছি কিন্তু ব্যথা অনুভব হচ্ছে না আমার, কিন্তু হুজুর যখন আসলো মানে শরীরে একটু শীতল হলো এবং তখন ব্যথা শুরু হইলো। তারপর হুজুর তাড়াতাড়ি আরেকজন ই দিয়ে আমাকে হসপিটাল পাঠাইলো, পঙ্গুতে একটা ব্যান্ডেজ করে দিল, নর্মাল ব্যান্ডেজ, এরপর কিছুদিন পর আপনার প্লাস্টার করে দিল। প্লাস্টার করে দেওয়ার পর কিন্তু জায়গাটা জোড়া নিচ্ছে না, মনে হয় যেন পাওটা আমার ভিতরে লড়তেছে, হাড্ডি হাড্ডিতে বাড়ি খাইতেছে এরকম মনে হইতেছে। এরকম 1 মাস পরে শ্যামলী সাপ্তাহ ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, ওখানে যে ডাক্তার তাকে হুজুর বলতে যেহেতু ওই হইতেছেন তার প্রাইভেটে নিয়ে যাই, প্রাইভেট হুজুর এই সমস্ত। তখন আমার আব্বু আসলো, সে যখন দেশে গেছে চাকরি ছেড়ে, তখন গিয়ে আব্বু ঝালমুড়ি বিক্রি করতো, তা এখন আবার আসা করতো। হুজুর বলে ঠিক আছে এখন আপনারা যেহেতু এই সমস্যা হয়েছে এখন এদিকেই থাকতে হবে, পাও যেহেতু ভেঙে গেছে। হুজুরই আমাদের ব্যবস্থা করে দিল, রুম ভাড়া বা এই সিস্টেম টিস্টেম সব হুজুরই করে দিল। মানে হুজুর এক প্রকার আমাকে নিজের ছেলের মতো, মানে আপন ছেলে।
যে হুজুর আপনার গায়ে প্রথমে হাত তুলেছিল সেই হুজুর?
না না, সেই হুজুর না, মাদ্রাসার যে মুহতামিম, যে
মুহতামিম ব্যাপারটা কি আসলে
মুহতামিম মাদ্রাসার প্রিন্সিপাল,
প্রিন্সিপাল। ওকে, আমি আমি আরবিটা বুঝবো না যে কারণে জিজ্ঞেস করছি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এরপর আপনার ওই ডাক্তার বলতেছে যে এখন তো অনেক টাকার প্রয়োজন, 1 লাখের কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট বললো। হুজুর তো অনেক টাকাই খরচ করছে, সেবার কারণ হুজুরের তো একটা ই আছে। হুজুর এসে বললো এখন টাকার কিছু আপনারা ব্যবস্থা করেন, আমিও করবো এই করবো, এবং এত টাকা কোথা থেকে ব্যবস্থা করবো, আগে তো চাকরি ছিল, এতদিন করছে ঝালমুড়ি বিক্রি, আর করলেও আমাকে যা টাকা দিতে হইতো না হুজুরেই দিত, এখন তো একটা বড় অ্যামাউন্ট। তো যাই হোক, তারপর আবার হুজুরেই মাদ্রাসার যে একজন সহসভাপতি ছিল সালম সাহ, ওনাকে বলার পরে ওনার আপন বিয়ে হলো ডাক্তার রিপন ন্যাশনাল হাসপাতালে।
যাই হোক, আপনাকে যে কোনো ভাবে সাহায্য সহযোগিতা করে সুস্থ করেছে। ওকে, তো আমি বুঝতে পারছিলাম যে এই বিষয়গুলোর কারণেই আপনার মূলত হাফেজ হতে অনেক বেশি দেরি হয়েছে, তাই তো?
এই বিষয়ে
কত বছর লেগেছে সব মিলিয়ে?
6 বছর লেগেছে।
এবং কিন্তু আপনি কখনো গিভ আপ করেননি যে না ঠিক আছে হচ্ছে না, যেহেতু অনেকেই ছেড়ে দেয় 5 পারা 10 পারা 15 পারা করার পরে, কিন্তু আপনি ছাড়েননি, আপনি লেগেছিলেন এবং শেষ পর্যন্ত আপনি কমপ্লিট করেছেন।
একবার তো গেল আপনার 7 মাস 8 মাস, মানে বছরই শেষ। আবার আরেকবার এই যে পাও ভাঙলো, এরপর ভিতরে রড স্ক্রু বিস্ক্রু ঢুকাইছে, ঢুকানোর পরে এখন আবার প্যারানর্মাল যেগুলো আপনাকে বলা হয়, রাত পাও এসে অলরেডি টান দেয়, কিন্তু এটা কাউকে বোঝানো যাবে না, এটার জন্য আবার আমার মনে হয় আমার আলাদা করে 2-3 ঘন্টা সময় লাগবে, এমন অবস্থা এটা।
ঠিক আছে, তাহলে আমরা আপনাকে ইনভাইট করবো ডরের স্পেশাল যে সেগমেন্টে আছে সেখানে, এবং আমরা প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে কথা বলি, প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আমরা সাইন্টিফিক ব্যাখ্যা দিই।
এরপর আমি কিতাবখানায় কিছু পড়াশোনা করলাম, তারপর যাই হোক, এই যে একটা ই হয়ে গেছে, এখন কিতাবখানা হওয়ার পর মন বসতেছে না, তখন চিন্তা করলাম যে আমি খেদমত করবো হাজখানায়, এদিক দিয়ে আব্বু এখন অনেক বৃদ্ধ, আমি সংসারই একটু খেদমত করি।
খেদমত বলতে কি বোঝায়?
খেদমত বলতে আমি মাদ্রাসায় টিচার আর কি, আপনার থানার টিচার, খানার টিচার হয়ে আমি খুব ভালোই পড়াশোনা করাইতেছিলাম ছাত্রদেরকে, যে জিনিস এমন ভাবে আমি ঘুচাই নিয়ে আগাতে শুরু করি কিন্তু তখনই আমার ধাক্কাটা লাগে। এবং ছাত্র করার দিকে যেখানেই যাই মানে সমস্ত মাদ্রাসার শিক্ষকরা তাকে যে হুজুরের পড়ানোর সিস্টেমই ভিন্ন, অল্প সময়ে ছাত্র আগাইতেছে বা তাদের করে আসছে।
যাই হোক, এই ফাঁকে আমার একটা কথা মনে পড়ে গেল, প্রিয় শ্রোতা আপনাদের সবার জন্য বলি, অলরেডি আপনারা জানেন সকার ব্যাপারে, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, যেটা বেসিক্যালি আমার ইনস্টিটিউশন এবং আমরা বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলেই এই জিনিসটা করেছি। আমার একটা বিশ্বাস আছে, সেই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করতে করতে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষই আসলে সম্ভাবনাময়, যারা এই অনুষ্ঠানটি শুনছেন প্রতিটি মানুষের সম্ভাবনাময়। খুব সুন্দর করে উপস্থাপন নিজেকে না করার জন্য আমরা অনেক সময় পিছিয়ে থাকি। একেবারে গ্রাম্য একটা ছেলে যিনি গ্রামে বড় হয়েছেন, তার মধ্যে হয়তো অসাধারণ প্রতিভা আছে, কিন্তু নিজেকে উপস্থাপন করার জন্য যে সেক্টরে গিয়ে সে নিজেকে উপস্থাপন করবে, সেই সেক্টরে এসে নিজেকে ঠিকমতো উপস্থাপন না করার জন্য প্রতিভা ওখানেই নষ্ট হয়ে যাচ্ছে। তো স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, যেটা বেসিক্যালি ফার্স্ট ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্যাচের সুযোগ দিচ্ছি। আমরা যেই বিষয়ের উপরে কোর্স ওপেন করেছি সেটা হচ্ছে রেডিও জকি, টেলিভিশন প্রেজেন্টেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আমি আবারও বলছি, এটা বেসিক কোর্স এবং এটা নন প্রফিটেবল, আবারও রিপিট করছি, নন প্রফিটেবল। সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চলছে, যারা ভর্তি হতে চান তাদের জন্য বলি, আগামীকাল সরাসরি আমার সঙ্গে দেখা করে ভর্তি হতে পারেন। সকার অফিসটা হচ্ছে ম্যাপস বিল্ডিং এ, এটা গ্রাউন্ড ফ্লোরে, ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক বাম পাশে, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179। Again, I'm repeating, 01738686179. এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে ইনফরমেশন পেতে চান তারা যোগাযোগ করতে পারেন সকার ফেসবুক সাইটে, www.facebook.com/sokabd। আমি আবারও বলি, www.facebook.com/socabd। ওখানে গিয়ে আপনি লাইক দিয়ে দেবেন এবং ওখানে ডিটেল ইনফরমেশন দেওয়া আছে কোথায় যেতে হবে, কি করতে হবে না হবে। আগামীকাল আমি অফিসে থাকছি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, ফার্ম গেটের ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, আনন্দ সিনেমা হলের পাশে। ওখানে আপনি দেখা করে সরাসরি ভর্তি হতে পারবেন 11টা থেকে 1টা পর্যন্ত। ওকে, যে প্রসঙ্গে ছিলাম, আগাত ছিলেন কিন্তু খেদমত করতে গিয়ে বারবার ধরা খাচ্ছিলেন।
দেখা গেছে খুব ভালো এগিয়ে গিয়েছিলাম, দেখা গেছে যে হয়তো ওস্তাদদেরও দোয়া, খুব অল্প সময় ছাত্র করতে পারি বা ছাত্র আমার পড়াটা খুব তাড়াতাড়ি নিতে পারে, লেহান সুর এগুলো, এবং মাদ্রাসাও সবার চোখে এটা পড়ে। তো এরকম করতে করতে আমার একটা ই ছিল, আমি মানে কথায় কাজে মিল না থাকলে আমি সেখানে থাকতাম না।
ওকে,
আমার পড়ানোর জন্য ব্যক্তিগত স্বাধীনতা সব থাকবে, আমি আরো মন দিয়ে পড়াবো। কিন্তু দেখা যাচ্ছে কারণবশত অন্যান্য শিক্ষকরা যখন দেখতো আমি আমার সুবিধাটা বেশি হইতেছে, যারা মানে প্রিন্সিপাল যারা আছে তাদের চাইতো বেশি ধরা হইতো, এই জিনিসটা নিয়ে অন্যান্য শিক্ষকদের একটু এটা থাকা
অসন্তুষ্টি ছিল।
হ্যাঁ, দেখা যাচ্ছে এক একটা শিক্ষক 8 বছর 10 বছর ধরে আছে আর আমি নতুন গিয়েই সেখানে আমার বেতনের স্কুলে একটু বেশি, সেটা একটু তাদের থাকাটাই স্বাভাবিক। তারপর আমি মাদ্রাসা চেঞ্জ করে যেখানেই যাইতেছি, যেই কদিন পড়াইতেছি একটা পরীক্ষা দেওয়া, যে বিগত দিন এরকম রেজাল্ট কেউ করতে পারে না, আমি একটা নামে রাইখে পরে আরেক জায়গায় চলে যাইতেছি, এরকম করতেছি। পরবর্তীতে আমার মিরপুর আলেসান একটা মাদ্রাসা ছিল, ওখানে একজনের সাথে খুব ভালোই হলো। তার সে বাংলাদেশের যে আছে আন্তর্জাতিক মানে আব্দুল হক সাহেব, ওনার মাদ্রাসা একটা শাখা করছে আর কি, হাফেজ সালাউদ্দিন, উনি বললো আপনার একটা মাদ্রাসা নতুন করতে হবে, এটা আব্দুল হক সাহেবের একটা শাখা হবে তা কোথায়, ঢাকা নাজিমুদ্দিন টান খারপুলে। আচ্ছা, তাহলে কবে থেকে? কয়ে আপনি আগে আসেন দেখেন ওনারা দেখুক, এই হোক। গেলাম, যাওয়ার পরে লোকটার সাথে দেখা করলাম, ওনার দুইটা ছেলে ওখানে, ঢাকা নাজিমুদ্দিন রোডে একটা স্কুল আছে, স্কুলের হেডমাস্টার আর কি, তারও ছেলে, এরকম আরো ভালো ভালো তাদের ছেলে, মানে মোটামুটি 7-8 জন, যে আমরা এখন মাদ্রাসা শুরু করবো আপনাকে দিয়ে।
ওকে,
যদি শুরু করি পরবর্তীতে আস্তে আস্তে আরো ছাত্র হবে, বড় হবে, এরকম আমার ফ্ল্যাট আছে, নতুন ফ্ল্যাট, প্রাইভেট ভাবে এটা শুরু করা হবে, আপনি একটু আপনার ইতে করবেন, আমার তেল আর শুনলো তারা পছন্দ করলে। এরপর মাদ্রাসা আসার আগদিন যখন ফোন দিলাম, বললো যে আসলে আমাদের ফ্ল্যাটটা আমার তো নিজেরই, কিন্তু মাদ্রাসা করার জন্য তারা দেবে না,
মানে ফ্ল্যাটটা তার নিজের কিন্তু পুরো বিল্ডিং এর যারা আছে তারা আপত্তি জানাচ্ছে,
মাদ্রাসা করার জন্য দেবে না।
আচ্ছা,
আমরা ফ্ল্যাট দেখতেছি, আপনি আসেন, শুরু করে দিই মাদ্রাসা। তখন মাদ্রাসা শুরু করে দিলাম, মসজিদে যে ইমাম সাহেব তার ছিল আমার কাছে পরে, এবং সে আমাকে ই করতেছে, খুব আপ্যায়ন করতেছে, এটা এটা এনে দিতেছে, অধিকার ব্যাপারটাও 15,000 টাকা এরকম, মানে অন্যান্য যেটা হয় না মাদ্রাসায় সেটা ধরছে। তো আমাকে এসে জিজ্ঞাসা করলো, ইমাম সাহেব আপনি কি বিয়ে করছেন? আমার বয়স 24 চলতেছে আর কি তখন,
ওই
সময়ের ঘটনা। পরে বললো তাহলে বিয়ে করবেন না, আসলে একটা বিয়ে শাড়ির দেখা হইতেছিল, পছন্দ হয় না আমার পুরোপুরি, নাকে একটা মেশ আছে, তিলাটা বড় আকারে, ওখানে কথাবার্তা এমন যে আমার ওই যে উস্তাদ বললাম যে আমার পায়ের দিকে খুব নজর দিচ্ছে আমার ছোটবেলা থেকে, সেই উস্তাদের কাছে তার সেই মেয়ের পুরো ফ্যামিলি আসছে এবং আমি মেয়ে দেখে আসছি, এবং এটা আমার আম্মুর মোটামুটি পছন্দ ছিল। তারপরে যাই হোক, একটা মেসের জন্য আর কি আমি একটু নাকচ করতেছিলাম। আবার স্কুলে পড়া ছিল নাইনে পড়ুয়া, তো আমি চিন্তা করছি স্কুলে পড়া বা মাদ্রাসা হলে তো ভালো হতো, যেহেতু আমি এই লাইনের বা আমি হাফেজা হাফেজ আমি একটা হাফেজা বিয়ে করতে, এরকম খেয়াল ছিল। তারপর যাক সমস্যা নাই, এখন আমি বলতেছি এরা তো পর্দাশীল, কারণ স্কুলে পড়লেই যে তারা উল্টা পাল্টা এরকম না, আমি তো পুরো ফ্যামিলি দেখছি সবাই দাড়িওয়ালা সবাই, এবং মেয়ের ভাইরাও মাদ্রাসায় পড়ে, সেখানে কথাবার্তা এরকম হইতেছে এবং তারা খুব আগ্রহ আমাকে দেখে পছন্দ হয়েছে, আমার বাসায় এসে দেখে গেছে। তখন ওই যে মুজিবুর মহাজন যে আমার ছোটবেলা থেকে দেখছে, উনি আবার হুজুর বলতেছে আমাদের চোখের সামনে বড় হয়েছে, তো তবে এদের দুনিয়া নাই দিন আছে, দুনিয়ার কিছু পাবেন না, ছেলে যা পড়াশোনা যতটুকু করছে ততটুকু পরে, মেয়ের যে সবাই পড়তে পড়াশোনা খুব পছন্দ করছে, ঘর আমাদের পুরো ফ্যামিলি দেখা খুব পছন্দ করছে, ওই অবস্থায় আমি আবার নতুন চাকরিতে এখানে আসছি। এর আগে যে মাদ্রাসায় ছিলাম ওই মাদ্রাসায় তারা দেখতে গেছিল, ওই মাদ্রাসায় একজন বলে যে ছেলে বিবাহিত, তখন বিবাহ করি নাই, হ্যাঁ ছেলে বিবাহিত, তো যাক তারা তথ্যগত নিয়ে দেখে যে ওরকম কিছু না, তবে তারা খুব আগ্রহ যে না এখানে বিবাহ দেবে। সাভার হেমায়তপুরে একটু জায়গা রাখতে এখন ঋণে আছি, এবং প্রত্যেক মাসে আমি বাসায় 10,000-12,000 করে দিই, ঋণ গুলো আমি শোধ করতেছি। তো এই মুহূর্তে বিয়ে করলেও দেখা হয়েছে ঠিক আছে, কিন্তু বিয়ে মুহূর্ত করা হবে না আর 1 বছর পরে। তারা বলছে না এখনই করবো, পর্যন্ত আমরা টাকা দেবো অন্যভাবে এই করে দেবে এরকম। আমি বলছি না আমি কারো টাকা নিয়ে বিয়ে করবো না। তো ওই মসজিদে আছি, তখন ওই কথাবার্তা চলতেছে অলরেডি 5 দিনের দিনই বা 4 দিনের দিন বলতেছে আপনি তো বিয়ে করেন, আমি একটা দেখা কথাবার্তা চলতেছে, আমার পছন্দ আমার পছন্দ না তা না, আবার পছন্দ যে তাও না, আমি মধ্যম অবস্থায় আছি এরকমই, আপনার একটা মেয়ে দেখাবো। এখন নতুন আসলাম, আমার কাছে তো টাকা টোকা নেই, আমি আপনি আমার ছেলের উস্তাদ না, আপনাকে মেয়ে দেখাবো সমস্যা নেই। উনি ওই মসজিদে বেড়ে 12-13 বছর যাবৎ আছেন।
কি করছেন মসজিদে?
ইমাম খতিব।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ফিরতে চাই এবং এখান থেকে জীবনের গল্পটা অন্যদিকে টান নেবে, তবে কোনো বাকি আসলে অনুমান করার কোনো সুযোগ নেই যে এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে। ছোট্ট একটা বিরতি মাত্র 4 মিনিটের, 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এখানে জীবনের গল্প বলার জন্য আছেন হাফেজ তাজুল ইসলাম, তাকে নিয়ে ফিরে আসবো। ছোট একটা ভিডিও ক্লিপস আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj, তেজটি আরজে কিবরিয়া নামে আছে। অ্যান্ড প্লিজ লাইক দিয়ে দেবেন।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং তাজুল ইসলাম তার জীবনের গল্প আজকে এখানে বলছে হাফেজ তাজুল ইসলাম, তার কাছে আবারও ফিরতে চাই। যারা জীবনের গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। জি, যেখানটায় আমি ছিলাম, বিয়ের কথাবার্তা হচ্ছে, আপনাকে যে মসজিদে আপনি আছেন সেখানকার খতিব আপনাকে বোধহয় একটা মেয়ে দেখানোর জন্য নিয়ে যেতে চাচ্ছে, রাইট? হ্যাঁ জি, বলুন। তারপর
ঠিক আছে তাহলে যাব না, তা ঠিক আছে, শুক্রবার দিন জুমার পরে যাব আর কি, এরকম একটা খেয়াল হলো আর কি।
ওকে,
ওখান থেকে যখন আমি আপনার ফেব্রুয়ারি মাসে 1 তারিখ মাদ্রাসা খোলা হলো আর কি, 6 তারিখে আপনার মেয়ে দেখতে ওনার সাথে গেলাম রাত্রে 11টার দিকে।
আচ্ছা,
মেয়েরা থাকে কামরাঞ্চ।
আচ্ছা,
মেয়েকে আমি কিছু জিজ্ঞাসা করলাম কথাবার্তা, উনি আবার খাতা দিল যে হাতের লেখা লেখো। তো আপনার হাতের লেখা দেখলাম খুব সুন্দর, যেমন আরবি হাতের লেখা, যেমন আপনার বাংলা হাতের লেখা।
মানে উনি কি মাদ্রাসায় পড়া?
হ্যাঁ, মাদ্রাসায় পড়ুয়া, 3 বছর পড়লে সে আলেমা হয়ে যাবে।
ও, আলেমা,
আলেমা হয়ে যাবে।
ওকে,
এই আর কি। তখন হঠাৎ করে বলছি যে হুজুর আপনি তো আসলেন, আপনার তো আমি তেলোয়া শুনলাম না, আমি কিন্তু আপনার তো মসজিদে শুনিনি। তারপরও ভিতরে শাশুড়ি আছে আমার, একটু শুনবে একটু করেন। আমি তখন একটু তেলোয়া করলাম, তেলোয়া শুনলো, আমি শুনছি আপনি সঙ্গীত পছন্দ করেন। আমি আসলে বিবাহের আগে ছাত্র পড়ানোর পাশাপাশি আমি সুরকে একটু বেশি ভালোবাসতাম, বা ইসলামিক সঙ্গীত
সুরের প্রতি একটা
আলাদা একটা মায়া, কণ্ঠ যাদের ভালো তাদেরকেও খুব ভালোবাসি, এবং নিজেও কিছু সঙ্গীত গাইতেই এরকম বা লিখি এরকম ইয়ে আছে। তো এখন আপনি তো সঙ্গীত টঙ্গিত গান, আপনি একটা সঙ্গীত শোনান। এখন আমি বলি এখন সঙ্গীত শোনাইতে হবে, ঠিক আছে, তবে আমি একটা সঙ্গীত শোনাইলাম। ইসলামিক সঙ্গীত শোনানোর পরে আমি পরে মেয়েকে বললাম একটু কোরআন তেলাওয়াত করার জন্য, এখন সে করতেছে না।
কোরআন তেলাওয়াত বলতে কি, সেও কি হাফেজা ছিল কোরআনের?
না, কোরআনের হাফেজা ছিল না, তবে যেহেতু মাদ্রাসায় পুরো তারা তো অন্তত অন্য জায়গাতে সুরা ফাতিহাটা তো অন্তত ওকে জানবে। আমি বলছি তোরা ফাতিহাটা পড়ুক, অন্য কিছু দরকার নেই। এখানে আমার তেলাওয়াত বাংলাদেশের ভিতরে যদি 10 জনের ভিতরে হয় আমার তেলাওয়াতের মানটা ভালো, এই কারণে কিন্তু আপনার ওইরকম একটা মাদ্রাসা খোলা হয়েছে আমাকে নিয়ে। আমি এখন যদি আমার ওয়াইফের তেলাওয়াতের মানটা যদি ভালো না হয় তাহলে তো কেমন লাগে।
আপনি যেহেতু তেলাওয়াতের কথা বারবার বলছেন, ফেসবুকে ইতিমধ্যে আমাদের বেশ কিছু শ্রোতা বারবার বলছে আপনার কিছুটা তেলাওয়াত তারা শুনতে চায়, আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি কি ছোট করে একটু আমাদেরকে শোনাবেন? তুমি আপনার ইচ্ছা যদি প্রিপারেশন থেকে তাহলে করতে পারেন, না হলে নাই।
আচ্ছা, একটু ঠান্ডা অবস্থা তো একটু।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. صدق الله العظيم.
ما شاء الله. খুবই সুন্দর।
আমি এই তেলটাই করেছিলাম আর কি,
এই
তেলটাই করেছিলাম। তারপর
কোরআন শরীফ উনি পড়ছেন না,
তারপর অনেক বলার পরে একটু পড়লো, আমার হাতের লেখাও পছন্দ হয়েছে এবং মেয়ে দেখে পছন্দ হয়েছে সেটা আমি প্রকাশ করিনি, পছন্দ করার মতো মেয়ে চেহারার দিক দিয়ে। আমার সামনে দুই গ্লাস পানি খেলো, ইমাম সাজিরা বুঝলো যে ভয় তো এই কারণে আর কি পানি বেশি খাইতেছে বা পড়াশোনাইতে চায় না এরকম। কিন্তু আমার কাছে তখন একটু বেয়াদবি ভাব মনে হয়েছে, কিন্তু সেটা আমি
কোন ক্লাসের ছিল
মাদ্রাসার লাইনে কুদুরি, কিন্তু এর আগে সে আরো
স্কুলে
পড়ছে এবং মাদ্রাসা আবার ওরকম, তাই বয়স আপনার তখন প্রায় 19-20।
ও আচ্ছা আচ্ছা,
কিন্তু তখন তার বয়স বোঝা যায় না এদের অবস্থায়। আপনার মেয়ে দেখে যে 1000 টাকা এটা উনি দিল, কিন্তু নতুন চাকরিতে আসছে টাকা টাকা নাই, তাই এখন এটা দিচ্ছে এটা রাখ। ও আমি আগে জিজ্ঞেস করছি মিতাকে, বলছে আমার শালি, তো যেহেতু তার শালি এটা ভালো হবে, 9 নম্বর শালি 4 নম্বর শালি। তো আমি ওনার ব্যাপারে একটু আশেপাশে তথ্য নিলাম, দেখলাম না উনি ওই মসজিদে প্রায় 1300 জগত আছে, সবাই ভালো জানে। তখন আমি এবার একটা ছবি নিলাম যে আমি আসলে আমার আম্মুকে ছবি দেখাবো, যদি আম্মুর পছন্দ হয় আম্মু আসবে, আম্মুকে নিয়ে দেখালাম, আব্বুকেও দেখালাম। কিন্তু এখন ওই যে ওই একটা দিকে আমার হুজুরদের নিয়ে মেয়ের পক্ষ থেকে তারা খুব কান্নাকাটি করছে, শুধু দেখে আসছি একটু কি হয়েছে, তাদেরই তাদের কান্নাবোধ, মানে তাদের মানে ফ্যামিলির একটা আত্মমর্যাদা সম্মান আছে যেটা বুঝলাম। এই বললো যে আপনার আমার যদি পছন্দ হয় দেখতে আসলে তখনই ওদিনই বিবাহ হয়ে যাবে। না এভাবে হবে না, কারণ আমার মুরব্বী আছে, আমার যে ওস্তাদ যিনি আমার ছোটবেলা থেকে এত পড়াশোনা করালো, আমি কত বিপদ গেছে সেগুলো সে দেখলো, আবার ওই যে বললাম যাদের বাসায় ভাড়া থাকতাম ওনারা ছাড়া বিবাহ হবে না, এটা ভুল। ওনা আগে আমার আম্মু যে দেখে যাবে, দেখে যদি আমার পছন্দ হয় আন্টু পরে রেখে যাবে, ঠিক আছে। পরে আমার আম্মু আসলো 12 ফেব্রুয়ারির দিকে আর কি, আম্মু এসে মেয়ে দেখলো, তা মেয়ে কোথায় দেখা হবে কামরাঙ্গি চড়ে না, ওইখানে ইমাম সাহেবের বাসা আছে আন্টি পড়াতে 12 ফেব্রুয়ারি। আম্মু
2016 সাল
12 ফেব্রুয়ারি আম্মু আসলো সকালবেলা, আসার পর মেয়ে আবার ওই কামরাঙ্গি চড় থেকে মেয়ে এবং মেয়ের মা আবার ওই বাসায় আসছে। আম্মু আজকে সব খোলামেলা, যে দেখেন আমাদের তেমন কিছু নাই, একটু জায়গা রাখা হয়েছে, ছেলে দেশে বেড়াতে পছন্দ করে কিন্তু যে থাকতে পছন্দ করে না। আর আমার বড় ছেলে খুব অন্যরকম, একটু সহজ সরল টাইপের বা আরো অনেক যেটা যেটা বলার একটু বোকা টাইপের। এখন পর্যন্ত আমি ওকে বেতন টেতন যা পায় আমার হাতে দেয় এবং রিক্সা ভাড়া আমার কাছ থেকে চেয়ে নেয় এবং আমাকে খুব ভয় পায়, মানে সব কথা আমার আম্মু সব বলে গেল। মানে আর বাকি আমাদের জায়গায় একটু রাখা হয়েছে, এখন পর্যন্ত আমরা হাতে পাই নাই বা ই করে নাই, এখনো ঋণ আসছি এরকম বলা হয়েছে, বাকি আমাদের সব যত কিছু আছে সব দেশেই। তো যাই হোক, এভাবে ই করে দেখে আম্মু আন্টি পড়ায় রেখে চলে গেল। যাওয়ার পথে আমি আম্মুকে নিয়ে মানে আম্মুকে নিয়ে আমি দিয়ে আসতেছি, বলতেছি আসলে যতটুকু দেখলাম কিছু তো পাবি না, ঠিক আছে সম্মান কতটুকু পাবি তা জানি না, মেয়েটা ভালো হলেই হইলো, একটা কোনো বিপদে পড়লে মানুষ শ্বশুর বাড়িতে হেল্প চান কেন, আম্মু এটা তো আমি আগে থেকেই চাই না, তাহলে তো ওইটাই করতে পারতাম। হ্যাঁ, তারপর এখন সদায় যদি ভালো হয় আমার আর কোনো ই নাই, বেদব কিনা তাও তো বলতে পারি না। আমার কাছে মনে হলো বেদব এখন কি বেদবই করেই করলো না এটা তার লজ্জায় করছে, এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ কিনা হয়তো আম্মু লজ্জায় করছে একটা মেয়ে তৈরিতে, আম্মুকে আমি ব্যাপার বুঝলাম। তা আম্মু বুঝলো যে আমার পছন্দই, কারণ আব্বু আমার কোনো কথা বললো না। বললাম যে এখন আর আম্মু তো এইভাবে কথাগুলো বললো, এখন আপনি মেয়ের ব্যাপার কতটুকু শিওর দিবেন? খুব পর্দাশীল, খুব ভালো, আপনি যা বলবেন তাই শুনবে। মেয়ের কি আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, তাহার জুতো পড়ছে যেন বিবাহটা হয়। যদিও কথাগুলো ঠিক হবে না, আমি এক মিনিট আমি একটু ওর মুখে শুনতে চাই আমাকে পছন্দ হয়েছে কিনা, কারণ এটা তো একদিন আর দুদিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার সবার। না না বলার দরকার নেই,
মেয়ের দুলাভাই।
হ্যাঁ মানে যে আমাকে দেখালো ওই মসজিদের ইমাম খতিব। তুমি আরো তো এই দিন এটা ওনার উপরে বিশ্বাস রাখলাম, যেহেতু উনি এত বছর যাবত আছেন, আমাকে খুবই করতেছে বা আমার আমি তার ছেলেকে পড়াই, আমার সাথে তো সে কোনো গাদ্দারি করবে না, এরকম একটা বিশ্বাস। দুদিন পরেই মেয়ের যে মেজ দুলা ভাই সে মসজিদে নামাজ পড়ছে আর কি, সে আমাকে বলে কি ব্যাপার হবে, সে বিবাহ সাথী করছেন কিনা, মানে সে কিছু আবাস পাইছে আর কি। আমি না করবো, মেয়ে দেখা চলতেছিল কি ইমাম সাহেব শালি দেখছেন নাকি? আমি ইমাম সাহেব হ্যাঁ আপনারা তো শালি, হ্যাঁ একটু আসেন আপনার সাথে কথা আছে। তো যাই আমি যখন ক্লাস ছুটি হলো আমি ছাত্রদেরকে ঘুম নিয়ে তার সাথে গেলাম, কেমন লাগলো? আমি কি মোটামুটি পছন্দ হয়েছে আর কি। আমি তাকে ওইভাবে বললাম কেন আমার শালি কি কম সুন্দর নাকি, আপনার মোটামুটি পছন্দ হবে কেন? কি না এটা বললাম আর কি। পরে আমি কি কেমন কি বলবো আপনাকে, প্রচুর বিয়াদব।
কি বলছে এটা?
মেজ দুলা ভাই।
আচ্ছা আচ্ছা, আপনার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে কে? বড় দুলা ভাই।
হ্যাঁ সম্পর্ক করানো কিছু।
মেজ দুলা ভাই বলছে যে প্রচুর বিয়াদব।
হ্যাঁ মেজ দুলা ভাই আবার ওখানে আর পাশে ভাড়া থাকে, এক দোকানে দোকানের ম্যানেজার হিসেবে থাকে। আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি শুনলো, আমার আব্বু আব্বু এখন মাদ্রাসায় আছে এক জায়গায়, ওই ছোট বাচ্চাদের একটু দেখাশোনা করি করে, আম্মু ঘরে তালিমের পরিবেশ, ছোট ভাই হাফেজ, আমি হাফেজ, ছোট বোনটাও মাদ্রাসায় পড়ে 6.5 বছর বয়স। সব শুনে বলকে আপনাদের ফ্যামিলিতে মিচিং হবে না, এই মেয়ে আপনি কিছুই পাবেন না সম্মান।
কিন্তু ওনার আত্মীয় হয়ে উনি আপনাকে ধরনের কথা কেন বলছেন? আর ইনফ্যাক্ট আপনার সঙ্গেও তো তেমন একটা সম্পর্ক না।
না আপনার উপকারের জন্য বলতেছি, হ্যাঁ যেহেতু আমি ফ্যামিলিতে আছি। তাহলে আপনার ওয়াইফ কেমন? হ্যাঁ খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আপনার ওয়াইফ যদি ভালো হয় তাহলে ভালোই। পর বাকি আমি শ্বশুর কেমন? সে খুব নরম মনের মানুষ, মাটির মানুষ। হ্যাঁ আর শাশুড়ি বাল্হুমাদল। বাল্হুমাদলের অর্থ হচ্ছে কুকুর শুয়ার এর চাইতে নিকৃষ্ট, মানে চার পার জন্তুর চাইতেও নিকৃষ্ট।
বাই দ্য ওয়ে মানুষের সম্পর্কে আমাদের ধর্মীয় নিষেধাজ্ঞা আছে যে এটা ধরনের গীবত, এটা করা উচিত না কারো অগোচরে। কিন্তু আপনার জীবনে যেটা ঘটেছে আপনি সেটা এখানে উপস্থাপন করছেন, সেই কারণেই আমরা বিষয়টাকে ভাবে তুলে ধরছি। তো এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ওকে বলেন তারপর।
মানে এমন মনে হইতেছে যে শূন্যের উপরে ভাসতেছি। মসজিদে এসে আমি মানে খুব টেনশনে, তো যে আম্মু দেখে গেল, আন্টি পড়ায় গেল, এমন সময় আমি এমন কথা একটা শুনলাম। হ্যাঁ এখন আমি কি করব, আপন দুলা ভাই মিথ্যা কথা বলবে, বলবো কিনা বলবো না তাকে বলেই ফেলবা। যে দেখেন বিবাহসাদীর ক্ষেত্রে এগুলা পরে করে আপনি আমার উপরে বিশ্বাস রাখেন। ওর সাথে শ্বশুর ভাইয়ের সাথে প্রায় 3-4-5 যাবৎ ঝগড়া।
আচ্ছা আচ্ছা ওকে।
এবং 3-4 মাস যাবৎ যায় না, এবং চরিত্র একটু সমস্যা আছে। মানে আমার
উল্টা বুঝলেন যে ওদের মধ্যে একটা ঝামেলা আছে, যে কারণে হয়তো ভাই
কারণে বলছে বিবাহ হোক চায় না। ও উনি তখন বলছে এম এর এখানে কি আপনার সাথে কেন, কোথাও বিবাহ হোক এটা আমি হইতে দেবো না, এটা বলতেছে। আর একটা ছেলের সাথে কথাবার্তা হয়েছে, আমি দেখাইছিলাম, আমি নিজে পরে এটা ই করছি, কথাবার্তা বলতো ফোনে। আর উনি বলতেছে সেটা আমার অগোচরে, আমাকে উনি প্রথম বলছে যে মেয়ে আর কাউকে দেখানো হয়নি, আপনাকে প্রথম দেখানো হয়েছে, খুব পর্দাশীল, অমুক সমুক। সেই ছেলেকেও মেয়ের পছন্দ হয়েছিল, ছেলেও মেয়ে পছন্দ করছিল, তাদের সাথে ফোনে অনেকদিন কথাবার্তা হয়েছে। আর আমি একটু জিজ্ঞাস করব যে আমাকে পছন্দ হয়েছে কিনা, এটা হইতে দিতেছে না, আমি একটু কনফিউশনে পড়ে গেছি। পরে আমাকে বড় দুলাবে বললো দেখেন নিজের আপন শালি খারাপ হইলেও কি কেউ খারাপটা বলে বিয়ে দেওয়া হোক? তা উনি হলো ঝগড়া এবং কাছে আনতে চেয়েছিল, যেটা হয় নাই বলে এরকম ওনার চরিত্রের একটু সমস্যা আছে বা এটা পছন্দ করে না, ওনার শালির ব্যাপারে বললো। তা এই কারণে আর কি এই বদনামগুলো করছে। এবং শ্বশুরবাড়ির সাথে তার অনেক কিছু হয়ে গেছে, জুতা উঠো ঠিক খুব খারাপ গালিগালাজ দিয়ে 3-4 মাস ধরে সে যায় না, এই কারণে আপনার এটা বলছে। তা আমার উপরে বিশ্বাস রাখেন, আমি বলছি না শোনেন ভাই, যদি এখানে আপনার বিবাহ তো কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে বিবাহ করানোর মেয়ে দেখানোর টাকা আমি দেবো, এভাবে বলতেছে। আমি এতটুকু গ্যারান্টি। আমি আবার এই কথাগুলো আম্মুকে আবার বলছি, যেমন এক দুলাভাই এটা বলছে আর এক দুলাভাই তো এরকম বলতেছে। দেখ যত কিছুই হোক সেদিন আমিও কিছু বেদবির আশ পাইছি, দুলাভাই একবারে যে সব মিথ্যা বলবে তা না, রাগের মাথায় মানুষ সত্যটা বলে, কিছু বাড়াইয়া বলে যে তা, কিন্তু কিছু রটে কিছু বটে এরকম কিন্তু। আমি কি না আম্মু আসলে এরকম না, উনি আলিয়া পড়ুয়া বা মিথ্যেই বলছে, কারণ উনি মাদ্রাসার এই মসজিদের ইমাম খতিব, উনি সত্যটাই বলতেছে। আমি ওই দুলাভাই বললাম দেখেন আপনি আমার আম্মুকে বলেন, এই আমাকে যেভাবে বলছেন যে এখানে যদি বিবাহে কোনো সমস্যা হয় পরবর্তীতে বিবাহ যে করানো হবে মেয়ে দেখা টাকা সব আমি দেবো। সে আবার আমার আম্মুকে খালাম্মা আপনি এখানে কোনো সমস্যা হবে না, আপনি আমার দিকেই করেন, আম্মুকে সেই একই কথা বললো। তারপর আম্মু আর কি রাজি না, তারপর আম্মু বলে দেখ বাবা তোমার লাইফ, আমি ছোটবেলা থেকে তোমাকে আমি সবসময় শাসনে রাখছি। এটা মানে মসজিদে নামাজ পড়তে গেল ঘড়ির টাইম দেখে যাও যে নামাজ শেষ করে আবার এই টাইমের ভিতরে কোথাও দোকানে টোকানে কোথাও আড্ডা চলবে না, মানে বাহিরে আমাকে থাকলে ফোনে পর ফোন কোথায় আছি কি অবস্থায় আছি কার কাছে আছি, মানে এরকম একটা সবসময় ইতে রাখতো। তাই এখন নিয়ত করলাম সারা জীবন যার সাথে থাকবা, তো এটা যদি তোমার পছন্দের বাইরে করি খারাপ দেখা দেয়।
আচ্ছা আচ্ছা, মা বললো?
হ্যাঁ মা বললো, কিন্তু আমার মন টানে না। এরপর আর কি আমার উস্তাদকে বলা হলো, তারা বলতেছে কি তাজুল সব সেরে ফেলছে, আপনারা কিছু দেখাশোনা। আমার তো দেখতে চাইছিল, আমি আম্মু দেখা লাগবে না, সব আমি দেখে ফেলছি। আম্মু তো খোঁজ খবর নিতে চাইছিল, যেটা আমি আম্মুকে মানা করছি আর কি, ওই আমার ভাইরার কথা মতো আর কি। আর ভাইরা কি বলছে, আপনি তো আমার খোঁজ খবরটা নেন, ওস্তাদদের সাথে কথা বলে আসেন, আমার ঘরটা দেখে আসেন বাড়িতে, তো আপনার কিচ্ছু দেখতে হবে না, আপনাকে দেখছি আমার হয়েছে। এরপর আমার বলছি এখন আমার ওস্তাদ যেদিন ডেট দেবে সেদিনই, তো আমার ওস্তাদ আর কি বললো রবিবার আমি সময় পাবো।
আচ্ছা,
তাই রবিবার 21 ফেব্রুয়ারি পড়লো, তো সেদিন এসে আমার আব্বু আসলো, আসলো ছোট ভাই আসলো, আর ওই যে মধ্যে মহাজন এরকম মানে আমাদের পক্ষ থেকে 5 জন আসলো। তখন আমার ওই ভাইয়াকে বলছি দেখেন আমার তো এখন এরকম টাকা টাকা, তাকেও ঠিক একই কথা বলা হয়েছে, এখন উঠে নিতে পারবো, সব আপনি 1 বছর পর উঠে নিয়ে আন। হ্যাঁ, মেয়ের বাবা বলছে আমার মেয়ে 5 বছর ঘরে বসে খেলা খাওয়াইতাম না, আপনি পরে উঠে নিন, আর বাকি আমার এখানে ফ্ল্যাট আছে, আমি ফ্ল্যাট নিয়ে থাকি, 2 বোন একসাথে থাকবে সমস্যা নেই, আপনি একটা রুম আপনাকে আমি ছেড়ে দেবো, আপনারও সুবিধা হলো, রাত্রে তো ছাত্র ছুটি দিয়ে দেন, আপনি ওখানে থাকতে পারবেন। তো এইভাবে যখন আমাকে বলছে তখন আমি চিন্তা করলাম এটা আমার জন্য খুব ভালো একটা সুবিধা, তো আমি রাজি হয়ে গেলাম। আমাদের 21 ফেব্রুয়ারি দিন বিবাহ হয়ে গেল আর কি। 21 ফেব্রুয়ারি দিন হুজুর আসলো, হুজুর আসে কিন্তু তারা কোনো কথাবার্তা হইতেছে না, মানে হুজুর এসে খুব বিরক্ত বোধ করতেছে, এদিক দিয়ে মেয়ে গেছে নাকি পার্লারে সাজতে, সেটা পরে খবর পাইছি, এখন দেরি হইতেছে, মেয়ে আসতেছে না, মেয়ের থেকে যে ই আনবে। তবে যাই হোক, দুপুরের পরে আপনার বিবাহ হলো, খানা পিনা আগে হয়েছে, এরপর 5 জন আমি বলছি যে মেয়ে পক্ষকে আমি কোনো কষ্ট দিতে চাই না, 5 জন আসতেছে, যদি এই টাকাটা আমি দিয়ে দেবো সমস্যা নেই, যে খরচ খানা পিনা হবে এরকম বলতেছি আমি। আর বলছে আপনার চাওয়া আমি আমার কোনো কিছুই চাওয়া পাওয়া নাই, আমার যে সারা জীবন যাকে নিয়ে থাকবো সে আমার ঠিক হইলেই হলো, আমি এটাই বলছি। এরপর যখন কাবিনের সময় আসছে, তা কাবিন কত করবে, এখন ওই ভাইরা বলতেছে মেয়ের খালার বা অমুকের তমুকের তো কাবিন 5 লাখ হয়েছে বা 7 লাখ হয়েছে, অমুক হয়েছে, এবার আমার হুজুর বলতেছে না বিয়ের সাথে হলো বেচা কেনার একটা ব্যাপার স্যাপার।
কে বলছে এটা?
আমার হুজুর, ক্রেতা কিনবে আর একজন বিক্রি করবে এরকম বিয়ের সাথে, এমন না যে চাপায়া দেওয়া কার কত হয়েছে, ছেলের যত সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী করতে হবে, এখানে আপনি 1 লাখ 2 লাখ 5 লাখ করলে কাজ হবে না। হ্যাঁ
আচ্ছা, এটা এই কথাটা সুন্দর, কিন্তু বেচা কেনার ব্যাপারটা বিষয়টা আসলে উনি কি বোঝাতে চেয়েছেন আমরা ঠিক জানি
না। এটা আসলে মূলত এটাই ইসলামিক মতে যারা পড়াশোনা করছে
না, কিন্তু বেচা কেনা বিষয় না, বেচা কেনা শুনতে কেমন লাগে না, খুব হাস্যকর এবং খুব বেশি লো গ্রেড কথাবার্তা হয়ে যায়, বরং এটা ঠিক যে হ্যাঁ আমাদের রিলিজিয়নে যেটা আছে যে ছেলের যে সামর্থ্য আছে সেই অনুসারেই তুমি দেনমোহর যেটাকে বলা হয়েছে ধরা হবে। কিন্তু আমাদের এখন সোসাইটিতে যেটা হচ্ছে সেটা এক ধরনের অপরাধ আমি বলবো, কারণ এটা এক ধরনের ফ্যাশনের জায়গাতে চলে গেছে। একটা হচ্ছে যে দেনমোহর ধরা হয় কিন্তু পরিশোধ করা হয় না, আরো কিছু কিছু এরকম শোনা যায় যে বাসর রাতে নাকি হাত ধরে বললেই হয় মাফ করে দিতে, এবং মেয়ে মাফ করে দিলে নাকি মাফ পাওয়া যায়
না,
বিভিন্ন রকমের কথাবার্তা প্রচলিত আছে।
তখন আমার হুজুর বললো দেখেন যদি এটা এরকম নিয়ত করা হয় যে এখন দেনমোহর ধরে রাখলো পরবর্তীতে যখন ই হবে তখন যদি ছাড়া থাকে তখন এটা না হবে, তাহলে বিয়েই হবে না, এটা জিনা হবে। এটা হলো যেটা ধরা হবে সেটা দিয়ে দিতে হবে,
পরিশোধ করতে হবে,
পরিশোধ হবে। হ্যাঁ, যদি সাথে সাথে না পারে কিছু সময় নেওয়া, প্রথম কিছু পরিশোধ করা, এটা নিয়ে কিন্তু পরিশোধ করে দেওয়া, একটা সময় নেওয়া যায় এই ডেটের ভিতরে আমি ই করে দেবো, কিন্তু পরিশোধ করে দিতে হবে। এটা এমন না যে ধরে রাখলাম যখন ছাড়া থাকবে তখন, তাহলে বিয়ে হবে না, ছেলের সামর্থ্য বাইরে ধরলেও বিয়ে হবে না। তাই এটা যখন বললো কি করবো দিশা পেতেছে না, কারণ মেয়ের মা একটু অন্য টাইপের, যেহেতু মেয়ের বাবা এতে, পরে মেয়ের বাবাকে আপনি একটু আমার শ্বশুর সহায়তা করেন। বা আমার হুজুর বললো দেখেন এরকম এরকম বিবাহসাদীর ব্যাপারটা, তা ঠিক আছে আপনারা যেটা বলেন, তো ঠিক আছে ওইদিকে আমি ফাতিমি শুনাই, আমার ওই ভাইরাই বলতেছে মোহের ফাতিমি, মোহের ফাতিমির আর কি আপনার কয়েকটা ভাগ আছে 65, 85, 1 লাখ 27 এরকম, তাই সর্বনিম্ন 65টা। আমার হুজুর বলছে 65,000 টাকার উপর 1 টাকাও হবে না, এটা হলে হোক, আর এটা বাইরে যদি ছেলে বিবাহ করে সেটা আমার কিছু করার নেই। আর আমি বলছি হুজুর যেটা বলে বলে, শুধু এই একটা স্থানে হুজুরকে রেখে দিছি আর কি, বাকি যত দেখার হুজুর আছে নিজেরা দেখবে।
সুবিধাজনক পজিশন এটা তো, মানে হুজুরকে রাখছেন ওইখানে যাতে আপনার সুবিধা হয়, আর বাকিগুলোতে
ওইখানে ওইখানে না, বাকি মানে আগে যে দেখার সাক্ষাৎ তারা চাইছিল যে একটু দেখবে
কিছু কিছু জায়গাতে আসলে সেই জিনিসটার প্রয়োজন আছে, অভিভাবকদেরকে প্রায়োরিটি দেয়া, যদিও নিজের পছন্দ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই সে প্রায়োরিটিটা দিতে হবে,
কিন্তু সেই জিনিসটা আমি আমার মাকেও ওইভাবে দেখতে দিইনি।
যাই হোক, আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। তারপর
এরপর আপনার ওইদিকে বলছে ফাতিমি, এদিকে আমাকে বলছে 65,000 টাকা দিন মজুরি বলে বিবাহটা হয়ে গেল। আমার আব্বু এবং তারা তখনই চলে আসলো। তখন যে বলা দরকার যে মেয়ে একটু বউ দেখে দেন বা একটু আমার আব্বুকে বলা দরকার ছিল, যেহেতু এখন আমার আব্বুর ছেলের বউ এখন দেখতে পারবে সেই, সেটা আর বলে নাই করে না। তারপর ঠিক আছে পরে আপনি যখন আসবেন একটা স্বর্ণের কিছু জিনিস নিয়ে আসেন তখন। আর এখন তাদের এখন বিবাহটা শুধু মানে নর্মাল হলো আর কি, এখন বিবাহটা এরকম না যে যখন বউ উঠে নেবো তখন খুব ভালোভাবে আমরা উঠে নেবো, আমরা এইভাবে নর্মালে চাইতেছি না। উনি তো চাইছিল যে আম্মু আসবে সেদিনই বিবাহটা হয়ে যাবে। আমাকে ভিতরে নিয়ে গেল, ভিতরে নিয়ে যাওয়ার পরে যতটুকু তাদের অবস্থা দেখলাম মানে তখনই আমার মানে মাথায় যে আমি কি ভুল করে ফেললাম।
আগ পর্যন্ত আপনি ভিতরে যাননি?
না,
বিয়ের আগ পর্যন্ত বাড়ির ভিতরে যাওয়ার সুযোগ হয়নি?
না।
ওকে,
মানে ওই প্রথম রুমটাই আর কি, একটা ফ্ল্যাটের প্রথম রুমে ওরা ভাড়া থাকে আর কি,
মানে ওই যে ড্রয়িং রুম যেটাকে
বলা হয়, ড্রয়িং রুমই। ভিতরে যখন গেলাম আপনার দেখে অবস্থা, তখন আমি মনে মনে ভাবতেছি কি ভুল করে ফেললাম কিনা জীবনে
বিয়ে করার পরে।
হ্যাঁ, ওই দিনই মানে মনের ভিতরে একটা কামড় মারলো, আম্মু নাকি সারা রাত কান্না করছে, এর আগেও কান্না করছে, মানুষের মেয়ে বিবাহ দিলে যেমন হয় আমার ছেলে বিবাহ করে এরকম কেন, তো এরকম একটা মানে আসলে মারমন তো। যেখানে সবকিছু মিলা দিলে আপনার ওখানে যে বসলাম, দেখি পাল্লা থেকে সাজিয়ে আনা যেটা আমার পছন্দ ছিল না, এই থেকে এই কারণে এত দেরি হয়েছে। এরপর আমি ওইখানে মেয়ের বোনরা মেজ বোনের স্বামী তো আপনার ওই ভাঙানি দিছিল, এই কারণে ওনারা বুদ্ধি করে মেজ বোনকে বইলে স্বামীকে নিয়ে দূরে যে আবার মুরব্বীদের কাছে কিছু বইলা ফেলায় কিনা দেশে পাঠায় দিছে। এখন আছে বড় বোন মানে যে ইমাম সাহেবের ওয়াইফ উনি, এবং সেজ বোন যাদের সাথে আর কি এখন মা বাবা থাকে, সেজ বোনের হাজবেন্ড থাকে বিদেশে, ওরা পাঁচ বোন কিন্তু মা বাবার সাথে থাকে একটা মেয়ে নিয়ে। তখন ভিতরে গেছি পরে এখন কেউ আমার সাথে যে একটা পর্দার যে একটা, এখানে পর্দা করা তো ফরজ, এটা ইসলামিক এটা আমাদের, এবং নামাজ রোজা যেমন ফরজ পর্দাটাও ফরজ।
একটা বিষয় এখানে আমি সবাইকে নোটিশ করতে চাই প্রিয় শ্রোতা, উনি যে ধরনের মতাদর্শ নিয়ে বড় হয়েছেন, যে শিক্ষা গ্রহণ করেছেন, উনি ওনার জীবন আচরণ ওনার ইডিওলজি জায়গা থেকে বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করছেন, এই বিষয়টিকে কেউ তর্ক বিতর্কের জায়গায় নেবেন না। প্রত্যেকের ধর্মীয় বিলিভের প্রতি আমরা রেসপেক্ট রেখে আজকের এই অনুষ্ঠানটা করছি। আপনি আপনার জায়গা থেকে বিষয়টিকে মূল্যায়ন করবেন এমন ভাবে যে ওর জীবন দর্শনের সঙ্গে কি ঘটনা ঘটছে সেখান থেকে যদি কোনো মেসেজ আপনার নেবার থাকে আপনি নেবেন, কিন্তু কোনো ধরনের কোনো ক্ল্যাশে যাবেন না, নিজের মস্তিষ্কের ভেতরে কোনো বিতর্কের স্থান দেবেন না। কারণ ও যে পরিবেশে বড় হয়েছে, ও যে শিক্ষা গ্রহণ করেছে, ও যে ধর্মীয় মতাদর্শ নিয়ে বড় হয়েছে, সেটা আপনার ব্যক্তি জীবনের যে জীবন আচরণ সেখানের সাথে নাও মিলতে পারে। কিন্তু এই জীবনের গল্পটা সবাই শুনছেন, আমি জানি বিভিন্ন মতাদর্শের মানুষ শুনছেন, এমনকি যারা ইসলাম ধর্মের না তারাও হয়তো বা শুনছেন, কিন্তু গল্পের মূল জায়গাটা হচ্ছে অন্যখানে, সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। সুতরাং ও যে দর্শনের কথাগুলো বলছে বা ও যে ফিলোসফির কথাগুলো বলছে, যারা ইসলামিক মাইন্ডের পুরোপুরি ইসলাম মানেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা অনেক সময় প্র্যাকটিসের জায়গাতে রাখেন না বিষয়গুলো, নিয়ে তর্ক বিতর্কের জায়গা করতে চান, তারা ব্যক্তিগতভাবে বিষয়টাকে করুন, কিন্তু আমরা আমাদের বিষয়গুলোতে তর্ক বিতর্কের জায়গায় আনতে চাই না। আমি এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো, মাত্র 5 মিনিটের বিরতি, ঠিক রাত 12টার সময় আমি আবারও ফিরে আসছি। আর আমাদের আজকের যিনি গেস্ট এখানে আছেন আমাদের প্রিয় ভাই হাফেজ তাজুল ইসলাম, তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন প্লিজ।
Close up presents Hello 8920 Close up, the closer the better. Close up presents Hello 8920 Close up, the closer the better.
5 মিনিট পর প্রিয় শ্রোতা আবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন আজকে হাফেজ তাজুল ইসলামের জীবনের গল্প। একটা বিষয় বারবারই বলি, এই জীবনের গল্প প্ল্যাটফর্মটি সমাজের সব শ্রেণীর মানুষের জন্য। এখানে প্রত্যেকটি মানুষ তার নিজের জীবনের গল্প বলতে আসেন, প্রত্যেকটি মানুষ সমাজে নিজের একটা দর্শন নিয়ে বড় হন। যদিও আমরা কমিউনিটি সেন্সে থাকি, প্রত্যেকটি মানুষের বোধ আলাদা, প্রত্যেকটি মানুষের জীবন ধারণ সিস্টেম আলাদা, সুতরাং সেই জায়গাটি থেকে তার মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু সেই বিষয়টি আপনার কাছে অ্যাকসেপ্টেন্স হবে কি হবে না, আপনি গ্রহণ করবেন কি করবেন না, সেই স্বাধীনতাও কিন্তু আপনার আছে। সুতরাং এই অনুষ্ঠানটি কোনোভাবেই আমাদের জায়গাটি থেকে মানে এবিসি রেডিওর জায়গাটি থেকে বা আমি কিবরিয়ার জায়গাটি থেকে কোনো ব্যক্তি মানুষের ওপিনিয়নকে সার্বজনীনভাবে প্রচার করা বা সার্বজনীনভাবে আপনাকে সেদিকে মোটিভেট করা, এটি আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটি মানুষকে তার গল্পটা এখানে তুলে ধরার সুযোগ করে দেয়া, এবং এতে করে আপনি আপনার জীবন চলার পথে কোনটা সঠিক কোনটা বেঠিক সে বিষয়ে যদি আপনি সিদ্ধান্ত নিতে চান আপনি যেন সেই সিদ্ধান্তটা নিতে পারেন। ফাইন, আমরা যে জায়গাটায় ছিলাম, বাসার ভিতরে গেছেন এবং আপনি কোন একটা সিস্টেমের কথা বলছিলেন যে যেটা ফরজ সেটা আপনি পাচ্ছেন না ওখানে গিয়ে, তারপর
তখন মনে হয় ভাবলাম যে পর্দা জিনিসটা যদি আমি ওই স্কুল মেটাকুই করতাম তাদের ভিতরে যদি এটা না থাকতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, তাদেরকে আমি করাই নিতাম, কিন্তু এরা তো সব মাওলানা বা আলেম পরিবেশের, এরা তো অন্তত পক্ষে এই জিনিসটা বুঝবে যে কার সাথে পর্দা করতে হবে কার সাথে করতে হবে না। তাই এর বোনেরা তোমার সামনে আসা ঠিক না, আসতেছে আমার ছবি তুলতেছে সবই করতেছে। তখন আমি বললাম যাক যেহেতু করে ফেলছি বিবাহ সাথে এখন আর এসব চিন্তা ভাবনা কেন করি, এগুলো আস্তে আস্তে আমি মেন্টেল করে নেবো।
সেখানকার চাইতে একটা ভিন্ন রকম পরিবেশ উনি পেলেন এবং ওনার চিন্তাটা হচ্ছে এই বিষয়টাকে উনি ধীরে ধীরে পরিবর্তন করে নেবেন নিজের মতো করে, এই বিষয়গুলো নোট করবেন, কারণ এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জীবনে মোর অর লেস কমন। মানে ওনার ক্ষেত্রে যেটা ঘটেছে যে উনি একটা ভিন্ন পরিবেশে গেছেন যেটা আসলে ওনার জীবন আচরণের সাথে মিলতেছে না, ওনার এথিক্স এর সাথে মিলতেছে না, এবং ওখানে একটা পরিবর্তন আনার কথা উনি প্রাথমিকভাবে ভাবছেন স্লোলি, এটা নোট করার মতো। বাট বিষয়টা রাইট রং সেটা অন্য বিষয়, সে বিষয় নিয়ে তর্ক নেই আমাদের। ওকে বলুন।
মেয়ের সেজো বোন ছবি তুলতেছে, ছোট বোন আছে মেয়ের একটা, সেও বিবাহ বয়সী, সেও ছবি তুলতেছে এই করতেছে, আপনার পাশাপাশি দাঁড়ানি করেন, এখন আমি কি করবো দিশা পেতেছি না, তারা করতেছে করতে। তখন মেয়ের ভাব যেমন একটা অন্যরকম, তখন তোমার ওয়াইফ বিবি আর কি, আবার একজন বলে কান্ধে হাত দেন কি, এখন সবাই সামনে এখানে শালা আছে।
তার আগে কি আপনি কখনোই মেয়েদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক করা, একটা মানসিক সম্পর্ক যেটাকে আমরা বলি প্রেমের সম্পর্ক করা, এই ধরনের কোন সম্পর্ক কি আপনার জীবনে ছিল?
আমার জীবনে আমি কখনো মেয়েদের দিকে তাকাইলেও লজ্জা পেতাম, অন্যদিকে তাকাই থাকে।
মানে বিবাহের আগ পর্যন্ত আপনি এই ধরনের কোন সম্পর্কের ধারে কাছে দিয়েও
যাননি
এবং সেই সিস্টেমের মধ্যে আপনি বড়ও হননি, এই বিষয়টা নোট করবেন।
কারণ কখনো আমি যদি মোবাইলে বেশিক্ষণ কথা বলতাম কোনো বন্ধুর সাথে, তখন আম্মু ওরে খেল করতো যে কার সাথে কথা বলতেছি। হ্যাঁ, আবার আম্মু একদিন এরকম বলছে যদি কোথাও কোনো মেয়ে পছন্দ হয় আমাদেরকে বলবি, আমরা যেভাবে পারি চেষ্টা করবো, কিন্তু এমন যেন কোনো কাজ না আমাদের মান সম্মানে হানি আসে।
মানে আমাদের জায়গা থেকে যেটাকে আমরা বলি রক্ষণশীল একটা পরিবেশ, যদিও এই রক্ষণশীল ব্যাপারটাকে অনেকেই নাবোধ করতে ব্যাখ্যা করেন, কিন্তু আমরা যদি এটাকে বলি ভাবে যে একটা পরিপূর্ণ এথিক্স এর মধ্য দিয়ে বড় করা, যেটাকে তারা নিজেরা বিলিভ করেন, সেই এথিক্সটাকে তারা নিজের জীবনে প্র্যাকটিস করেছেন, যে রিলিজিয়াস এথিক্স, সেটা আমরা এখন পর্যন্ত এই হাফেজ তাজুল ইসলামের জীবনে দেখতে পাচ্ছি। জি বলুন। তারপর
আমি সবসময় বললাম যে গান নিয়ে সুরিয়া দিতে, সেটা আম্মু নিষেধ করতো, কিন্তু আমরা এই নিষেধটা গোপনে গোপনে করতাম। মিথ্যা কথা যতটুকু বলার আম্মুর সাথে প্র্যাকটিক্যালে বলতাম, মানে যেন এটা মিথ্যাও না হয়, কোথায় আছে এখন, তখন এই তো মাদ্রাসা মসজিদের আশেপাশে, না মাদ্রাসা বলতে আমার যে মাদ্রাসা সেটাই আমি নাই, কিন্তু আমি যেখানে আছি এখানে আর একটা মাদ্রাসা মসজিদ আছে। এখন আমি তো আম্মুকে এটা বলি না যে আমার মাদ্রাসায় আছি, তা আম্মু এটা বুঝে নিত হয়তো আমার মাদ্রাসায় আছে। এখন এটা কেন করতাম, মানে আম্মু তো বেশি চাপ দিত, কিন্তু আমি একটু কোথাও প্রোগ্রামে গেলে এটা আম্মু জানাইয়া দিতে বলতো বা নিষেধ করতো যে সঙ্গীত না, তুমি কোরআনের পিছনে সময় দাও, তার কথা ছিল এটা।
ঠিক আছে, আপনি মাকে পরিপূর্ণভাবে শুনতেন,
মানে ভয় পেতাম এবং ভয় পাওয়ার কারণে মাঝে মধ্যে এভাবে কথা বলতাম, করার পরে আবার পরবর্তীতে আমি এটা কাজটা করার পর আমি এরকম এটা করে ফেলছি। তাহলে আমার সাথে মান্তিক খেটা মিথ্যা চলে না, এভাবে বলা হইতো আর কি।
দেখি বলে মান্তিক,
হ্যাঁ এটাকে মান্তিক বলা,
অনেক কিছু শিখছি আমি আজকে আপনার কাছ থেকে।
মান্তিকে যেমন যে ভাই টাকা দাও, ভাই আমার হাতে টাকাও নাই কিন্তু পকেটে টাকা আছে, এরকম
না কিন্তু মিন ইট আই ডোন্ট নো, এটা অবশ্যই মিথ্যা। মানে আমার জায়গা থেকে আমি কি বুঝছি, হাতে টাকা নাই মানে কি, হাতে থাকে না কিন্তু এটা পকেটে থাকবে, পকেটে থাকা মানেই হাতে থাকা, তো এটা আমার জায়গা থেকে ফিলটা এরকম, কিন্তু হ্যাঁ অঙ্কের হিসাব করলে হাত মানে হাত। যাই হোক, আমি যে প্রসঙ্গে ছিলাম যে আপনি গেলেন এখানে একটা ভিন্ন রকমের পরিবেশ পেলেন, তারপর
এরপর আপনার ওই আমার জেঠু একজন বলতেছে প্রায় তো একজন একজন বলতেছে আপনি এর ভিতরে কিল্লি গা, মানে ওরা বলতেছে আপনার জেঠু না আমি জেঠু না আমি শালি হোমো, এরকম কথা বলতে। তখন আমার মানে মাইন্ডের জিনিসটা খুব, তারপর আমি এটা বুঝতে দিই নাই, এখন ঝামেলা টামেলা করার পরে ওনারা সরে গেল, এরপর আমাদেরকে একা কথাবার্তা বলার সুযোগ দিল এটা বিকেল চারটার দিকে আর কি হবে এরকম।
সঙ্গত কারণে আপনার স্ত্রীর নাম, স্ত্রীর পুরো পরিবারের পরিচয় এগুলো আমরা আমাদের অনুষ্ঠানে রিভিল করতে দিব না, কারণ এতে তার মান সম্মানের প্রশ্ন আছে, আমরা কোনোভাবেই চাই না যে তিনি সম্মানহানি হোক। হ্যাঁ, এবং আপনাকে আমরা অনুরোধ করবো যে তাদের পরিচয়গুলো এখানে গোপন রাখতে, ঠিক আছে? আপনার জীবনের ঘটনাটা কি আপনি উপস্থাপন করেন, কিন্তু তাদের অসম্মান হোক এটা আল্লাহ নিশ্চয়ই চাইবেন না। ওকে,
তারপর আমি আমার সিস্টেমে কথা বলতেছি, দেখো আমি ইসলামিক মতে ভীত ভাবে কথা বলতেছি আর কি, মানে ওয়াইফ যেতে কি বলবো, অনেক মানে কিভাবে কথা বলতেছে আমার তখন এই নেই। তখন আমি চিন্তা করলাম না আমি ভয় পাইতেছি কেন, কারণ এখন তো আমার বিবাহ করা স্ত্রী বা বিবাহ করছি, আমার তো একটু হওয়া দরকার। যাই হোক, যদি সে অন্য মনস্ক থাকেও যে তুমি মেকআপ টেকআপ, আমি কিন্তু আসলে তোমাকে সেদিন প্রথম যেদিন দেখছিলাম সেটা খুব ভালো ছিল, মেকআপ ছাড়া দেখছিলাম বা হিজাব করা অবস্থায়। আজকে মেকআপ টেকআপ অবস্থা তোমাকে ভালো লাগতেছে না, যদি সেদিন এই অবস্থা দেখতাম তাহলে আমি বিবাহ করতে রাজি হইতাম না, এরকম একটা কথা বলছি। যেহেতু চেহারা সুন্দর আছে এখানে আর বাড়তি কিছু না করাটাই উত্তম। পরে আমি দেখেছি ওই পুরোনো দিনের ছোটবেলা যে টিভি দেখতাম স্কুলে যখন পড়তাম, সেই পুরোনো দিনের
নোট করেন বিষয়গুলো, কজ ওর কাছে ভালোবাসা মানে হচ্ছে টেলিভিশনে ও যেটা দেখেছে ও সেটাই মনে করে হয়তো বা কিছু একটা করতে চাচ্ছে। এবং ও কিন্তু এর আগ পর্যন্ত মেয়েদের সঙ্গে কোনোভাবে মেশেনি, এবং কথাটাও বললে ওর মা এখানে পুরো মাত্রায়
কখনো বলি নাই,
বলে চিন্তা করেন অবস্থা। যাই হোক,
আমি আসলে বিয়ের আগে আমি জিজ্ঞেস করছিলাম আমাকে তোমার পছন্দ কিনা, তোমার দুলাভাই বলছে পছন্দ, তাই আমি তো জানতাম না। যাক, এখন যেটা হয়েছে হয়েছে, পছন্দ না হলে তার বিবাহ হয় না, আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে গেছে, সেটা আল্লাহ তালা রাখছিল। ওই তখন আমি আবার একটু ওই বিয়ে সাথে খোদার হাতে খোদার মানে এরকম দুষ্টুমি করে একটু মানে ওকে খুশি করার জন্য আমার মনটা খারাপ দেখতেছি ছবিতে, তো হাসিয়ে দিল আর কি। আমার গান শোনা বই আগের কালে আমার গুরু গাইতে বৌসা দিয়ে ওসব মানে আমি
গান শোনাচ্ছিলাম।
হ্যাঁ, আমরা আমি চাইতেছি যে কারণ ওয়াইফ তো আর আমি তখন বাধ্য দিতেছি না, তো শুনে হাসিয়ে দিচ্ছে আর কি। দেখ, এতক্ষণ হাসি দেখা হলো, তো কথা বলতে বলতে অনেক কথাই বললাম। তা ঠিক আছে, মোবাইল আছে? কেন আমি মোবাইল ইউজ করি না। বিয়ের আগের দিন যখন ওই আমার ভাইয়ার আমি 10,000 টাকা পাঠাইয়া দিচ্ছি, তখন বলছি কোনো টাকাই লাগবে না, আমি বলছি তাই টুকটাক বাজার করার জন্য আপনার এটা পাঠাই দিচ্ছি, আমরা তো এভাবে ধুমধাম করবো না, তারপর যখন উঠে আনবো তখন তো অনেক কিছু দেওয়া, আমি আপাতত 10,000 টাকা মধ্যে কিছু মার্কেট টার্গেট করে দেন। তাই ওইটা মনে হয় তার বোন করে দিছে, যেটা আমি ভুল করছি আর কি, যেটা আমার করে দেওয়া দরকার ছিল আমি ওনাদের হাতে দিয়ে দিচ্ছি। তারা অত কিছু করে না, শুধু একটা শাড়ি কিনছে নাকি, এবং আমি তখন ওনার হাতে 5,000 টাকা দিলাম যে এটা দিলাম তোমাকে, এটা নিচ্ছে। তারপরে কথা বলে আবার শাড়ি আসলো, ওকে আবার 500 টাকা দিলাম এভাবে করে, মানে আমার কাছে যতটুকু আমার সামর্থ্য ভিতরে ছিল। এগুলো আমার আব্বু আম্মু জানে না যে আমার কাছে টাকা আছে, বা আমি অন্য স্থান থেকে আমি কালেক্ট করছি টাকা, প্রায় 20,000 টাকা মতো। ওদিনকে প্রায় ঘরে বসে আমি নামাজগুলো পড়তেছি, তা ও নাকি অসুস্থ এতটুকু শুনছি, তা অসুস্থ হলে তো নামাজের দরকার নেই। রাত্র 10টার দিকে আমার ভাইয়ের সাথে নিয়ে তারপরে আশা করি কামলাঙ্গীর থেকে, তবে কেউ থাকতে আর বললো না। তাই যাক, সমস্যা নেই, যেহেতু কথা হয়েছে ভাইয়ার বাসায় নিয়ে আসা হবে। এখন ফোনে কথা ফোন দিলাম, কথা বলতেছি, কারণ আগে তো কখনো বলি না কেমন কেমন লাগতেছে। পরে আবার একা একা সাহস করি যে আমার এই ওয়াইফ গান শোনায়, তাহলে আমার তো গান শোনাইতে তো আর আমার মুখে বাজবে না, কথা বলতে মুখে বাজতে পারে। হ্যাঁ, ইসলামিক সঙ্গীত বা গান শোনাইতে পরে কথা বলতে এরকম বলতেছে মোবাইলে, পছন্দ ছিল না। পরে আবার দেখি না বেশি মোটা না, মোটামুটি আছেন, আসলে জুব্বা পরলেই লাগে। ওনার বন্ধুদেরকে দেওয়া যে জুব্বা পরা যাবে না, আনস্মার্ট চলা যাবে না, স্মার্ট চলতে হবে, এগুলা
এগুলো আপনাকে বলতো, মানে ওনার বন্ধুকে দিয়ে সরাসরি বলতে পারতো,
সরাসরিও বলতে পারে, এটা বলতে ইয়ের আগে, বিয়ের আগে,
বিয়ের আগে। আচ্ছা,
আমি
আবারও বলছি প্রিয় শ্রোতা, এখানে ওনাদের যে ঘটনাটাকে সেটাকে আপনারা দেখবেন, এখানে বিবাহ অবস্থায় ছেলেটি যে পরিবেশের বা যে বিলিফ যে এথিক্স এর মধ্য দিয়ে এসছে, মেয়েটি সেই বিলিফ বা সেই এথিক্স এর জায়গা থেকে মেয়েটির লাইফ স্টাইল বা প্র্যাকটিসটা ছেলেটির সাথে ম্যাচ করছে না। দোষ কাউকেও আপনারা দিবেন না, কোনটা ভালো কোনটা খারাপ সেই জায়গাটায় আপনারা নেবেন না, আমরা বরং এভাবে দেখবো যে ছেলেটার সঙ্গে মেয়েটার লাইফ স্টাইল মিলতেছে না। এবং না মেলার বিষয়টা শুধুমাত্র যে যারা রিলিজিয়াস প্র্যাকটিসে থাকেন তাদের জীবনে না, প্রত্যেকের জীবনেই, যারা আমরা এরকম রিলিজিয়নকে খুব বেশি একটা প্র্যাকটিসে নেই না তাদের জীবনেও অনেক সময় ঘটে। সুতরাং এই আজকের এই ঘটনাটিকে কেন্দ্র করে কোনোভাবেই কারো দিকে আঙ্গুল তুলবেন না, বিশেষ করে না ছেলের দিকে না মেয়ের দিকে। ঘটনার মূল বিষয়টা হচ্ছে যে একটা ছেলে যে এনভায়রনমেন্ট বা যে এথিক্স এর মধ্য দিয়ে বড় হয়, তার জীবনে একটা মেয়ে ঠিক সমপরিমাণ সেম লেভেলের এথিক্স বা বিলিভস নিয়ে আসাটা জরুরি নাকি জরুরি না, এটাই হচ্ছে প্রশ্ন, অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন না। জি বলুন।
কথা বলতে ভালোই হইতেছিল, পরে আমি বলছি আসলে আমি কখনো মেয়েদের সাথে কথা বলি নাই, তো বাবারই না, পরে আমিও কখনো বলি না ছেলেদের সাথে, বিয়ের আগে প্রেম করি নাই, নিয়ত করছি বিয়ের পরে প্রেম করবো, এগুলা দুজনেই বলতেছি। এটা তো ভালোই, বাকি যে দোষগুলো আছে ওগুলো আমি এ করে নেব, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এখন শুধু মোবাইলে কথা বলতেছি, সারা রাত বলছি, সারাদিন ছাত্রদের এক কান দিয়ে আমি ছাত্রদের পড়া শুনছি আর এক কান দিয়ে ওর কথা শুনছি, বা আমি কথা বলতেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। এখন আমি বলতেছি তুমি এই বাসায় আসো, কারণ আমি এই বাসায় যাবো না, কেন ওর সাথে থাকা যাবে না, ও ভালো না মানুষটা, ও নোংরা থাকে, অমুক করে, তমুক করে, সমুক করে, মানে বোনের নামে যত বদনাম টদনাম, ওর সাথে আমার মিলে না, ওর সাথে আমার ঝগড়া। হ্যাঁ, কি এ তো বিয়ে দিল, তোমাকে তো আমি দেখলাম ওদিনকে তোমাকে খানা খাইয়ে দিতেছে নাকি বিয়ের দিনও, তো এখন এই কথা, কেন আমি বাসায় যাবো না, তো কি করা যায়। আমি ডাইরেক্ট আমার ভাইরাকে বললাম, ভাইরাও গেছে, আমিও আনতে চলে গেছি যে গেলে আসবে হয়তো, গেছি পরে এখন আসবে না। তখন ওই মেয়ের ওয়াইফের যে বড় তিন নম্বরটা আর কি ছিল, যে যার বাসা আছে ওইটা, ওইটা আসলে মূলত শ্বশুরের বাসা না, ওইটা লেগে আমার ওয়াইফের বোনের বাসা। স্বামী বিদেশ থাকে কিন্তু শ্বশুর বিদেশ ছিল এতদিন, দুইজনে মিলে থাকে আর কি, ফ্ল্যাটটা ভাড়া নিয়ে
যেখানে আপনি বিয়ে করেছেন।
হ্যাঁ,
দুজনে, আপনি বিয়ের আগে জানতেন না?
জানতাম না। এবং শ্বশুর বাড়িতে থাকে না, ওর শ্বশুর বাড়ি নরসিংদী, শ্বশুর বাড়িতে থাকে না, শ্বশুর শাশুড়ির সাথে মানে মা বাবার সাথেই থাকে। তো এখন আমাদের সামনে আমার ওই ভাইরাটাও সামনে মানে হাই হলো চিৎকার, খুব খারাপ খারাপ বিহিত আর কি। আমার ভাইরা চিৎকার গেছে আর কি, মানে আমার আমি যে উঠছি কি হঠাৎ করে আইসে উঠে গেছে, অমুক সমুক হয়েছে, কেমন মানুষের কাছে দিয়ে দিছে, কি করছে, ওইটাই বলতেছে আর কি।
মানে আপনি ওঠার পরে কাকে বলছে এটা? আপনাকে বলছে?
আরেকজনে ফোন করে বলতেছে
আপনার সম্পর্কে।
হ্যাঁ, এটা বলতেছে আর কি আমার ওয়াইফের আমি যে গেছি জানাই গেলাম না কেন।
ও আচ্ছা আচ্ছা।
আমি চেয়েছি ওখানে থেকে আমার ভাইয়ের বাসায় নিয়ে আসবো, যার সাথে আমার বিয়ের ব্যাপার কথা হয়েছে ওনার বাসায় থাকা হবে। এক বছর
না জানিয়ে গিয়েছেন বলে এরকম করছে,
কিন্তু জানানোর আমি পরে বলতেছি আমি তো জানাইছি আমার ওয়াইফকে, যে তুমি যদি না আসো আমি তো তোমাকে নিতে আসা বলবো। তা ওকে সেখানে আসেন, এরপর যাই হোক আমার ওই ভাইরা চেতে গেল আর কি, সবাই উপরে বিশ্রি একটা অবস্থা, আবল তাবল কথা, ভাইরাকে উল্টা পাল্টা কথা বলেছে, ভাইরা বলতেছে মানে আমি যে মুস্তিদির ইমাম এরকম অবস্থা এটা ভাবতে পারি না। পরে ভাইরার বউ লাগ হয়ে জায়গা, তুই আমার বাসা যাবি না, আমার বাসা আবার যাইতে চাইছি, আমি বিয়ে শাদী দিতেছি, তোকে ঢাকা শহর চিনাইলাম আমি আমার স্বামী, আর তোরা আমাদের সাথে এরকম করো, জেঠুস বলে তা তুল ভাই ভিতরে হিট রাখেন, আইসা পড়েন আর আসবেন না, বড় বোন বলতেছে কি করে দিছে। তখন আবার ওরা নরম হয়েছে আমার ধনে এই কথা কয়। পরে লাস্টে হয়ে মেয়ার গেল না, আমি ওখানে রইলাম। এটা হলো বিয়ের দ্বিতীয় দিন, 22 ফেব্রুয়ারি। তো যাই হোক, এদের দেখে মানে ঘুম আর কেউ ঘুমায় না, তো ঘুমাইতে ঘুমাইতে রাত্র 3:30। তো যাই হোক, ওদিনকে আমরা একসাথে থাকলাম, কথাবার্তা বললাম। পরে দ্বিতীয় দিন আবার আমি বলছি চলে আসো, কারণ আপনি এখানে আইসেন ওই বাসা আমি যাবো না।
১ পর্যায়ে গিয়ে
23 ফেব্রুয়ারি গেলাম আমি, 23 ফেব্রুয়ারি 3 দিনের ছুটি নিয়ে আর কি বাসায়। তখন আমি আবার আপনাকে আম্মুকে আনতে আম্মুকে আবার সব বললাম, তখন ওদের কথা হলো যে মেয়ে এখানেই থাকবে, আমি রুম ভাড়া দেব, তারা এখন আর বড় ফ্ল্যাট নেবে।
মেয়ে এখানেই থাকবে, রুম ভাড়া নিব, আমি বুঝলাম না বিষয়টা। মানে
যেমন ওই সেজ বোন করতেছে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইতেছে এবং বাবাও কিছু দিতেছে কিনা তা জানি না, 10,000 করে পাঠাইতেছে যতদিন থাকবে।
ও আচ্ছা আচ্ছা, মানে মেয়ে ওখানেই থাকবে, আপনি রুম ভাড়া দিয়ে যাবেন।
আমি আমাকে রুম ভাড়া বা মাসে কিছু টাকা দেবে, 5,000 টাকা করে। তখন আমি চিন্তা করলাম যে আমি তো আগেই বলে নিছি আমি একটু জায়গা রাখছি, ওখানে আমার ঋণ আছে, আমি পরে উঠে নেবো। হ্যাঁ, হাত খরচটা যেটা লাগে সেটা, কিন্তু
মানে আপনার কাছ থেকে মানে খরচ টাফ আছে।
আর আমার ভাইরা বললো রুম উনি দিয়ে দিবে, আবার এখন এখানে থাকবে কেন আবার? তখন আমি আম্মুকে জানাইলাম, আম্মু বলে ঠিক আছে বুঝতে পারছি জিনিসটা, তা আমাদের বউ মতো জানিয়ে আসবো। আম্মু আর আম্মু কিন্তু এর ভিতরে আর ওই বাসায় যায় না, বিবাহের পর থেকে যায় না, এবং আম্মুকে যে ফোন দিয়ে যে একটা কথা বলা ওটা আর বলে না।
কিন্তু আপনার মাও তো বলতে পারতো।
আম্মু বলছে,
যারা শুনেছেন। হ্যাঁ, তবে আমাদের সোসাইটিতে কি হয়, আমাদের সোসাইটিতে আমরা একটা জিনিস খুব স্বাভাবিকভাবে ধরে নেই যে একটা ছেলে বিয়ে করেছে মানেই হচ্ছে মেয়ে পক্ষ যেকোনো ভাবেই হোক ছেলে পক্ষকে বিভিন্ন সময় খুশি রাখার চেষ্টা করবে। এই যে বিষয়টা বললো যে আমার মাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় না, এটা কিন্তু মেয়ে পক্ষের জন্য বিষয়টা কিন্তু এরকম যে মেয়ে পক্ষ তো সমানভাবে চিন্তা করতে পারে যে ছেলে পক্ষের পরিবাররা।
এখন আমার কথা হলো যে ছেলে তো ওনাদের কাছেই আছে, এখন তো ওনারা আমার খোঁজ খবরটা নেবে।
আচ্ছা ঠিক আছে, কারণ তার লজিকটা তার মধ্যে।
হ্যাঁ, আম্মুর কিন্তু কথাটা ওইদিকে যুক্তি আছে। হ্যাঁ, তারপর আপনার ওখান থেকে আম্মুকে আমি নিয়ে আসলাম। আম্মুকে নিয়ে আসার পর আম্মু ঘরে গিয়ে আমার সবাই বললো দেখেন আমার ছেলে অনেক কষ্ট করে বড় হয়েছে। তো যাই হোক, এখন আমরা যেহেতু বিবাহ সাথী করাইছি, এখন আমাদের বউ যদি ভালো হয় ব্যস্ত আমাদের বউ নিয়ে আমরা চলে যাবো, যেহেতু আমরা 1 বছর রাখার কথা বলছিলাম। কিন্তু এখন যে পরিবেশ দেখতেছি এখানে রাখতে আপনাদেরও কষ্ট, কারণ আপনাদের 2টা রুম সবাই থাকা কষ্ট। তখন ওই আমার শ্বশুর বললো দেখেন আমার ছেলে বিয়ে করাইলে আমরা 1 কাপড় পরে বউ নিয়ে আসুম এরকম। এখন মানে এটা বলছে এই কারণ যাবার আমরা কিছু দাবি দাবি আছে কিনা এরকম, মানে ওনার ছেলে বিয়ে করলে। তখন আমার বলছে হ্যাঁ আমরাও এরকমই নিবো, আমার রুম ভাড়া নিচ্ছি। এর ভিতরে আম্মু আসার পরে মেয়েকে ফোন দিল আব্বুর সাথে কথা বলার জন্য। ফোন দেওয়াই আব্বুকে জিজ্ঞেস করে, সালাম আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আব্বু, ভালো। আব্বু আব্বু সাথে আর দেখা হয় না, কিন্তু এই ফোনেই কথা বলে। আপনি লুডো খেলতে পারেন? আব্বু আবার একটু থোক খেয়ে গেছে, কারণ আব্বু আবার চিন্তা করলো হয়তো বা বেশি ফ্রি হয়ে বলছে। হ্যাঁ মা, আমি লুডো খেলতে পারি, কুতকুতো খেলতে পারি, সমস্যা নেই। হ্যাঁ আম্মু যে আছে, মেয়ে ওই ঘর থেকে অন্য ফ্ল্যাটে তিন চারবার গিয়ে টিভি দেখতেছে, সেখান থেকে আমি দুই তিনবার ডাক দিয়ে নিয়ে আসছি। নতুন বউ, এটাতে খেয়াল করার দরকার। আজকে তুমি আম্মু আসছে, আম্মুর সাথে তোমার তুমি এখানে সময় দাও বেশি। তবে আম্মুর কাছে বিচার দেখো, আপনার ছেলেটা একটু নোংরা, কুসুল করে জামা কাপড় রেখে আসে বাথরুমে। ছোটবেলা থেকে ওখানে শাসনে রাখছি, কিন্তু জামা এখন পর্যন্ত আমি ধুয়ে দিই। তুমি বউ হয়ে এটা নোংরা কি হলো, তুমি ধুয়ে দিতে পারবো না? আচ্ছা যাক, আমি দেখি আমার ছেলেটাকে ঠিক করা যায় কিনা। এখন তুমি যাবা কিনা সেটা বলো। এখন ও যাবে না, কয় না আমি তাড়াতাড়ি যাবো না।
বারবারই বলছি যে পক্ষ বিপক্ষ নিয়েন না। আপনার কাছে কখনো মনে হবে যে হাফেজ তাজুল ইসলাম রাইট, আবার কখনো মনে হবে তার ওয়াইফ রাইট? এখানে কিন্তু পক্ষ বিপক্ষ নিলে মস্তিষ্কের ভিতরে কিন্তু একটা ঝগড়া তৈরি হওয়ার একটা সুযোগ আছে। কে রাইট কে রং আমরা সেভাবে গল্পটাকে না দেখি, আমরা বরং গল্পটাকে দেখি এভাবে, ও যে লাইফ স্টাইলে বড় হয়েছে সেই লাইফ স্টাইলের সাথে আরেকটা মানুষ যার সঙ্গে তার পুরো জীবনটাই থাকার কথা, তার ছোট ছোট বিষয়গুলো মিলছে না। এবং এই ছোট ছোট বিষয়গুলো না মিললে একটা সংসার যে কত বড় বিপর্যয়ের মুখোমুখি হতে পারে, সেই এক্সপিরিয়েন্স শুধুমাত্র যারা রিলিজিয়াস প্র্যাকটিস করেন তাদের জন্য না, আমাদের জীবনেও আছে। ঠিক আছে, আমরাও রিলিজিয়াস প্র্যাকটিস করি, হয়তো ওইভাবে একেবারে সবকিছু এলমে জ্ঞান নিয়ে হয়তো ভাবে করা হয় না, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই সেটা কম বেশি আছে। আমি এখান থেকে ফিরে আসবো প্রিয় শ্রোতা, মাত্র চার মিনিটের বিরতির পর। আর এই ফাঁকে সবাইকে বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সকা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস। এটা আমি এবং আমার বেশ কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটা ইনস্টিটিউট আমরা করেছি। এখানে বেসিক্যালি রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইনিশিয়াল স্টেজে আমরা এই বিষয়গুলো নিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এটা সব পিপলদের জন্য যারা এসএসসি পাস কিংবা এসএসসি পরীক্ষা দেবেন, সেখান থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো লেভেলের স্টুডেন্ট হিসেবে এখানে ট্রেন আপ আপনি হতে পারেন। দেশের স্বনামধন্য যারা স্কলার আছেন তারা এখানে ট্রেন আপ করবেন, ইনক্লুডিং মি, আমি সহ, আমি অবশ্যই স্বনামধন্য না, খুবই জেনারেল পিপল লাইক ইউ। সো যেটা বলছিলাম যে আপনি, আমরা ফার্স্ট ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন চলছে। আপনি যদি অ্যাডমিট হতে চান সেক্ষেত্রে আপনাকে দ্রুত যোগাযোগ করতে হবে, আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সরাসরি আমার সঙ্গে দেখা করে আপনি ভর্তি হতে পারবেন। আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, আগামীকাল তো আসলে এখন পড়েই গেছে, মানে বৃহস্পতিবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এটা হচ্ছে ফার্ম গেটে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের পাশে ম্যাপস, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে সকা। আমি সকালবেলা 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টা এখানে থাকবো, আমার সঙ্গে সরাসরি দেখা করে আপনি এখানে অ্যাডমিট হতে পারবেন। আমরা লেভেল 1 এর জন্য, সেকেন্ড ব্যাচের লেভেল 1 এর জন্য একেবারেই নামমাত্র মূল্যে নন প্রফিট অ্যাকোমোডেশন কস্ট যেটা আসে সেই কস্টে ভর্তি করাচ্ছি, এবং খুব লিমিটেড সংখ্যক, কারণ ওখানে স্টুডেন্ট খুব বেশি ধরে না, ভর্তি করানোর সুযোগ হবে। যারা আমার সঙ্গে সরাসরি দেখা করে ওখানে ভর্তি হতে চান চলে আসবেন। এছাড়া একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, ফোন নাম্বারে চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন। আমাদের সকার ফোন নাম্বারটি হচ্ছে, এটা অফিস টাইমে যোগাযোগ করবেন প্লিজ। আচ্ছা, আমাদের সকার ফোন নাম্বারটা হচ্ছে 01738686179। আমি আবারও বলি 01738686179, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর সকার। ওকে, এটা হচ্ছে আনন্দ সিনেমা হলের পাশে ফার্ম গেটে। ঠিক আছে, আমি 4 মিনিট পরে আবারও ফিরে আসছি, আশা করছি আমার সঙ্গেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স এর 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি এবং আমার সঙ্গে জীবনের গল্প বলার জন্য আছেন হাফেজ তাজুল ইসলাম। জি, আমি কথা না বাড়ি আপনার কাছে আবার ফিরছি। তো উনি অস্বীকার করলো, মানে হাফেজ অস্বীকার করলো যাওয়া।
আম্মু অনুরোধে আমি ওই পাশের রুমে ওকে বুঝাইতে বুঝাইতে আমি হয়ে গেলাম, কিন্তু বুঝ মানতেছে না, জাস্ট পায়ে ধরলাম। আমি দেখো আমার আম্মু কিন্তু অন্য টাইপের, সে যদি একবার রাগ করে অন্য কিছু চিন্তা ভাবনা করে বসে তো সমস্যা, কিন্তু অনেকগুলো অন্যায় করে ফেলছে ভিতরে। কিন্তু তুমি এখন আম্মুকে বলো যে আমি যাবো, মুরব্বীরা যেটা বলেন আমি সেটাই, স্বামীর হুকুম তো তোমাকে মানতেই হবে, তুমি বলো যে আপনারা যেটা বলেন সেটা। সে আর বললোই না, তো যা বললো, আমি তো বিয়ে রাজিই ছিলাম না, বাবা মার মুখ হয়ে দিকে তারা এখানে বিয়ে করছি। তখন আমার আম্মু কান্না করে, আমিও কান্না করি, চোখে পানি আশা করে দিয়েছেন অলরেডি। পরে তোর লাইফটা যেরকম হবে আমি কখনো ভাবতে পারি নাই, আসলে আমারই দোষ।
কিন্তু যখন উনি এই ধরনের কথা বলছিলেন তখন ওনার প্যারেন্টসরা কি করছিল, ওনার অভিভাবক যারা ছিল তারা কি ওই বিষয়গুলোতে সাহায্য দিচ্ছিল?
তার মা বলতেছে আপনার মতো আর আমার অন্য কোনো বেআইগো দেহেই নাই, বেআইগো
দেখি নাই বলতে মানে কি আপনাদের লাইফ স্টাইল কে বোঝাচ্ছিল নাকি মানে আচরণ কে বোঝাচ্ছিল? ওদের সাথে ম্যাচ করতেছে না সামহাও, একটা জিনিস বুঝতে পারছি।
আচ্ছা দেখি নাই বা আরো ওই বলতেছে ঠিক আছে আমি কানতে কানতে আমার ছোট বোনটাকে নিয়ে গেছিল আমি, এমনও না যে খেয়ে বের হন, এটাও না, আদরটা তো মানুষ পায় জামাইরা এতটুকু, তা তোর আদরেই তুই আমাকে বিয়ের পাঁচ দিনের দিন আমাকে আনতে গেলি পুরান জামা পরে, এখন তোকে একটা জামা কাপড়ও দিল না, যাক সমস্যা নাই আমার ছেলেকে আমি দেবো, কিন্তু সম্মানও তো তুই কি কতটুকু পাস বা তোর লাইফের ওয়াইফটাই তো সমস্যা। এর ভিতরে আবার রাত্রে যখন আমরা শোবো তখন আমাদের রুমে জোর করে ওর ছোট ভাইকে রাখে, সেই কারণে আম্মু মনে করছে যে আমাদের ভিতরে তেমন কিছুই না। হ্যাঁ
ওকে ওকে বুঝতে পেরেছি।
তা তুই এখনো সময় আছে, বোধ হয় তোর লাইফের জন্য এটা খুব খারাপ হবে। হ্যাঁ মার মন তো আমার মনে হয় যেন কি যেন আমি হারাই ফেললাম সারা জীবনের জন্য, বলছে আমি শুধু শুনতেছি আম্মু আমার লাইফ এরকম আমি চাই না যে দুইটা বিবাহের একটা নাম আসুক, এমনি আমি হুজুর মানুষ। আচ্ছা দেখি আম্মু একটু চেষ্টা তো করা যায়, যাওয়ার সময় আমার ভাইরাকে এই জিনিসগুলো জানাই গেছে আম্মু
আসলে বিয়ের ঘটকালি করেছিল।
হ্যাঁ আপনার শালিতে অবস্থা কি করবেন দেখেন, আমার যেহেতু আমার আম্মু কাইন্দা আসলো আমি আর ফোন টোন ধরতেছি না, বারবার ফোন দিতেছে আমি আবার ফোন ধরছি, দেখো আমি তোমাদের বাসা থেকে আমার আম্মু কান্না করে আসলো, হ্যাঁ তো সেখানে আর আমি যাই কি করে, নতুন এসে আমার আম্মু না খেয়ে বের হইলো সেখানে তো আমার যাওয়াটা ঠিক না। ঠিক আছে এখন আমি আমার আপুর বাসায় যাবো আমি রাতে, কিন্তু আমার ওই বাসায় যাবে না, তোর আপুর বাসায় নিয়ে আসলাম। এখন প্রতিদিন আমি ছাত্র পড়ায় যখন আমি বাসায় যাই দেখি যে দুই বোন দুই বোনের বিচার করতে করতে মানে অভিযোগ শুনতে শুনতে আমি শেষ।
কি ধরনের অভিযোগ?
সারাদিন আপনি আসার আগে দিয়ে গড্ডা গুছায়, বাকি সব সময় শুয়ে থাকবো ই করবো, আমার বাচ্চা দিয়ে একটু দেখে না বা একটু রান্না বান্না একটু আমার হেল্প করবো কিছু করে না, আর হ্যাঁ দেয় কিছুই রান্না করে না, আমি সারাদিন না খাওয়া, এরপর খুব বাজে বাজে কথা হয় দুই বোনের ভিতরে যেগুলো উচ্চারণ করার মতো না। তো যাই হোক আমি দুই জনকে শান্তনাকে আপনারই তো বোন ওকে বলি তোমার এই তো বড় বোন এবার বলে শান্তনা দিয়ে দিতে প্রায় 12 দিন চলে গেল। এরপর হঠাৎ করে একদিন শুক্রবার দিন আমি একটু হেমায়তপুর যাই আম্মুকে সব জানানোর জন্য, পরে আমি যখন রাত্রে আসছি বাসায় গিয়ে যাই দেখি ও নাই।
একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন প্রিয় শ্রোতা, এটা ওর দোষ না, এটা বরং আমি বলবো যে এটা সাজেশনই হতে পারে এক ধরনের, ওর মার আঁচলে যেভাবে বড় হয়েছে ওনার মাই কিন্তু অভিভাবক, যে কোনো সমস্যা হোক উনি মার সঙ্গে সেটা শেয়ার করেন এবং মা ওকে পাগলের মতো ভালোবাসে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এই যে সাংসারিক যে বিষয়গুলো ঘটনাগুলো ঘটছে সঙ্গে সঙ্গে মার সঙ্গে গিয়ে শেয়ার করা এই বিষয়গুলো অনেক সময়ই উচিত না, উচিত না এই কারণে বলছি সংসারের একটা সিক্রেসি মেনটেন করাটা উচিত দুপক্ষের জন্যই। এটা হয় কি যখন আপনি আপনার মাকে গিয়ে এই বিষয়গুলো বলছেন যে আপনার স্ত্রী এটা করছে, স্ত্রী এটা করছে, এটা করছে, ওটা করছে, তখন খুব স্বাভাবিকভাবে মা টেনশনে পড়ে যান এবং ধরে নেয় যে আমার ছেলে এখানে ভালো থাকছে না, হয়তো বলে আসার কিছুক্ষণের মধ্যে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো হয়ে গেছে, সেটা কিন্তু আপনি মাকে গিয়ে বলছেন না। সো এই বিষয়গুলো নিয়ে মা টেনশন এবং মারা যে সাজেশনটা দেন সেটা অনেক সময় সঠিক নাও হতে পারে আপনার জন্য। একইভাবে আমি বলবো ভাইস ভার্সা, সেটা মেয়েটার জন্য হতে পারে যে মেয়েটাও তার জামাই সম্পর্কে গিয়ে তার মার কাছে বা তার বাবার কাছে যে বিষয়গুলো বলছে যদি নেগেটিভ কোনো কিছু হয় তাহলে না বলাটাই ভালো, যদি এক্সট্রিম লেভেলে নেগেটিভ হয়ে যায় যে না তখন আসলে আর সিদ্ধান্ত না নিয়ে পারা যাচ্ছে না, তখন ডিসিশন নেবার জন্য ফ্যামিলির সাথে আলোচনা করা প্রয়োজন। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যেগুলো অনেক সময় আপনার জীবনের জন্য পয়জন হয়ে যেতে পারে ফ্যামিলিগতভাবে বা স্টেপ মিলে চতুর্দিকে মিলিয়ে, সেই বিষয়গুলো না জানানোটাই ভালো এবং এটার জন্য অবশ্যই পারিবারিক একটা শিক্ষা থাকা উচিত, ছেলে এবং মেয়ে দুপক্ষেই একটা পারিবারিক শিক্ষা থাকা উচিত যে বিবাহ পরবর্তী জীবনে এই বিষয়গুলো তোমাদের মেনটেন করা উচিত। এগুলো একসময় আমাদের সমাজে অনেক বেশি হতো, বলে দেওয়া হতো যে এটা এটা এখন থেকে বাবা মাই হচ্ছে এরা ওরা যা বলবে তাই, যদিও শুনতে খুব খারাপ লাগে এ বাড়িতে ঢুকছো লাল কাপড় পরে বের হবার সাদা কাপড় পরে, হ্যাঁ এই কথাগুলো কিন্তু আমাদের সামাজিক জায়গাতে ছিল, কিন্তু এইগুলোর যদি নেগেটিভ মিনিং না করি তাহলে এগুলোর মোরালিটি আছে, ভ্যালুস আছে, প্রিন্সিপাল আছে, যে বিষয়গুলো এখন হয়তো ওইভাবে জিনিসগুলো আমাদের প্র্যাকটিসে আসে না, যে কারণে দেখি আমরা ডিভোর্সের হার কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। যাই হোক বলুন আপনি আপনার মার কাছে বিষয়গুলো শেয়ার করলেন।
আমি বলছি যে দুই বোন মিলে না এখন কি করতে পারি, এখন ওর বোনের কাছে গেছে কেন, তোর না বললো যে আগে যাবে না, কি উত্তর দেয়, কি বলে এটা নাকি আমাকে বুঝ দিছে, হ্যাঁ এখন তো আপনি এদিকে আসতে বলতেছেন এই কারণে কি করে দেয়, ঠিক আছে এটা তো আমি তো যেটা বলি সেটা তো তুমি এখন শুনো না, এখন তো বিবাহ করছো তুমি এখন দেখো কি করা যায়, এখন উঠায় আনতে পারো কিনা, আমি যে ডেট দিছি ওই ডেটে তুমি উঠায় নিয়ে এসো এপ্রিলের 7 তারিখ। পরে ও আমার আম্মু যখন চলে গেছে ওইদিনকে যে রাগ হয়ে আসছিল এখানে একটু কথা ছিল, তখন আম্মু ফোন দিয়ে বলছে দেখো আমার ছেলেটা কেমনেও নোংরা, ঠিকই বলছো বোকাও, তা তুমি এখনই আমার ছেলের কাছ থেকে ই হয়ে যাও, কারণ ওকে নিয়ে তোমার লাইফ সুন্দর হবে না, অত স্মার্ট ও না আনস্মার্ট, আম্মু আবার ওইভাবে বলছে সেই জিনিসগুলো আবার আর কি ও পুরা ফ্যামিলিকে জানাইছে,
ও ফ্যামিলিতে ওকে জানিয়ে দিয়েছে,
ও জানিয়ে দিয়েছে। এখন আমার বোন ফোন দিয়ে ওটা নিয়ে টেনশন করে না, আমার আম্মু আমাকে খুব মহব্বত করে, আমি যেটা বলবো সেটাই আম্মু শুনবে, বিশেষ করে এই ক্ষেত্রটা। পরে আম্মুকে যে আম্মু আসলে মানুষ ভুল তো করতেই পারে, দেখি না সমস্যা কি, আপনি এইভাবে কথা বললেন, এটা তো বলছি আমি, এটা বইলে দেখি ওর উত্তর কি আসে।
হ্যাঁ
আমি তো আর এটা তৈরি করে বলি নাই, আমি যে ঠিক আছে যাই হোক, ওর বোনের বাসায় আমাকে না বলেই, আমি হেমেদপুর গেছি এই কারণে না বলেই আবার কামরাঙ্গীর চলে যায়।
আচ্ছা
যখন রাতের বাসায় গেছি দেয় দেখে ও নাই, কি ব্যাপার ও কোথায়, আমার সাথে ঝগড়া করে চলে গেছে আবার, আপনি হেমেদপুর গেছেন এই কারণে, অনেক মানে অনেক ঝগড়া দুই বোনের। এখন কি কোন দুঃখের কথা, ওকে তো আমরা দেখতেই পারতাম না, অনেক বদনাম শুরু করে দিচ্ছে এখন, আপন বড় বোন ছোট বোনের নামে বিবাহের জন্য পাগল হয়ে গেছে, বিবাহের আগে প্রেম করছে এমন
এগুলো কথা বললো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওকে, ওর আপন বোনের ধারে
কোন বলতেছে প্রেম করছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, অমুক ছেলের সাথে এই করছে। তখন আমি আবার কি করলাম, কল মোবাইলে রেকর্ড দিয়ে আমি আবার রিপ্লে করে কথাগুলো জিজ্ঞেস করতেছি।
এই যে দেখুন আরেকটা বিষয়, ওর মনের মধ্যে যেটা কাজ করছে যে এই ধরনের কথাগুলোকে আমি প্রুফ হিসেবে রেখে দিই। দেখুন ও এই প্রুফটা কেন নিচ্ছে, খুব স্বাভাবিকভাবেই তখন নিচ্ছে এই কারণে যে আমি যখন তর্ক বিতর্ক করব, আমি যখন ঝগড়াঝাটি করব, তখন আমার মনের মধ্যে একটা বিশাল শক্তি থাকবে, এই কারণে যে আমার হাতে প্রুফ আছে যে তোমার আপন বোন এই ধরনের কথা বলেছে, বিষয়টা কি আমি ঠিক বলেছি?
হ্যাঁ এরকম কিছু আছে
জি। এই যে সাবসিকুয়েন্ট মাইন্ড, অবচেতন মন, যে এই যে এই যে ব্যাপারটা দিল, এটা আমাদের সবারই হয়, কিন্তু একবারের জন্য আমরা চিন্তা করতেছি না যে এই ধরনের ডকুমেন্টস শুধুমাত্র আমার না, ওই ব্যক্তির এবং আমাদের পুরো ফ্যামিলির লাইফটাকে কতটা হেল্প করে দিতে পারে। কারণ বিয়ে সম্পর্কটা কিন্তু শুধু দুজনের সম্পর্ক না, এটা দুটো পরিবারের সম্পর্ক, রাইট? আচ্ছা তো আপনি রিপিট করলেন, করার পরে এটা আপনি রেকর্ড করলেন,
এবং আরো অনেক জঘন্য বোনের সম্বন্ধে যেগুলো
বুঝতে পারে,
কোনো স্বামীর মাথা ঠিক থাকবে না।
আচ্ছা এবং আপনার থাকবে না, কারণ আপনি এই ধরনের সম্পর্কে আগে কখনোই ছিলেন না
এবং বুঝিও না,
বুঝেনও না, আপনি কি করে সলিড একটা মানুষ চেয়েছেন আপনার ব্যক্তি জীবনে।
এরপর আমি তখন বললাম যে আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে, এখন দেখি। পরে আবার নিজেকে একা একা বুঝতে দিচ্ছি, বিয়ে যেহেতু করে ফেলছে, এখন আমার সাথে কিভাবে চলে এটা দেখি। ওরাই বলো, ওর বোনের মিথ্যা কথা বলার অভ্যাস বেশি, একটু মিথ্যাও হইতে পারে। কিন্তু এখন আবার আমি আবার মিলাইতেছি সেই আগের দুলাভাই, যে আর একটা যে দুলাভাই আছে তার কথা, তো ওই বাসায় আছে, ওই বাসা থেকে আমি ওই বাসায় আসা যাওয়া করতেছি। এখন করতে করতে একদিন ওই যে স্বামী বিদেশ থাকে তার সাথে, আবার ওইখানেই একটা মানুষ আছে ডাক্তার মাইনুদ্দিন বলে, সে ওদের ফ্যামিলিতে আসা যাওয়া, এবং আমার বিয়ের দিনও সে ভিতর থেকে জিনিসপত্র এনে দিত, জিজ্ঞাসা করছে এটা কে, তখন আমার ভাইরাই বলে এটা মেয়ের মামা। পরবর্তীতে শুনি এটা নাকি ওদের পাতানো ভাই, তাও আবার ওই যে যার স্বামী বিদেশ থেকে তার। এখন আমি তো ওই বাসায় আসা যাওয়া করি, পরে এখন আমার সাথে ফ্রি ভাবেই কথাবার্তা বলে, আমি এক প্রকারে মানে ওদের ফ্যামিলির সাথে এখন মিশে যাইতেছি। আমি মানে চেঞ্জ করবো কি, এখন ওদের মতোই আমার মন মানসিকতা ফ্রি মনে করতেছি, মানে ওর বোনের সাথে কথা বলতেছি, আমার সাথে ফ্রি ভাবে কথা বলতেছে, আমিও বলতেছি। এখন থেকে ওর বোন এমন ভাবে কথা বলতেছে মনে করছে হাজবেন্ডের সাথে কথা বলে। একদিন খেয়াল করে দেখি যে নাম্বারটা বাংলাদেশের। নাম্বারটা আমি আমার মোবাইলে উঠাইছি, হাজবেন্ডের সাথে, হাজবেন্ড থেকে বিদেশ কিন্তু কথা বলে বাংলাদেশি নাম্বারে। এরপরে যে ডাক্তার মাইনুদ্দিন পরে উনি বলতেছে, কয় আপনার সাথে আমার পরিচয় করে দেওয়া দরকার ছিল না, আমি ওদের ফ্যামিলির এরকম দেখাশোনা করছি, এটা করছি, এটা করি, টাকা টোকা দেই, এক প্রকারে আমার শ্বশুর শ্বশুরের আব্বা আম্মা ডাকছে এরকম, প্রথম রুমে আমার ওয়াইফ শোয়া ছিল, ভিতর রুমে গিয়ে দেখি সেই মাইনুদ্দিন খানা খাইতেছে, আর আমার ওই জেঠুস অন্য সিস্টেমে বসা আর কি, খানা খাওয়াই দিতেছে এরকম অবস্থা। তো যাই হোক, আমাকে দেখে আবার আমাকেও খানা খাওয়াই দিল সেই ছেলেটা, এদের কিছু না, আমরা পাতানো ভাই। এবং আমার ওয়াইফের পায়খানা শুয়ে রয়েছে প্রিয় রুমে, তার পায়ে সুড়সুড়ি দিছি। আমি তখন মানে আমার মাইন্ডে বাজলো যে আমার ওয়াইফের পায়ে কেন সুড়সুড়ি দেবে, বড় ভাই কখনো বোনের পায়ে সুড়সুড়ি দিতে পারে না শুয়ে থাকা বোনের। আমি জিনিসটা মাইন্ডে রেখে ভিতরে রেখে দিছি। পরে আমি এটা নিয়ে আমার ওই ভাইরাকে জানালাম যে আমি এত কিছু জানি না, আমি অমুক তারিখে আমি উঠায় নিয়েই যাবো, আমি এখানে আর রাখবো না, যেখানে পরপুরুষ ঘরের ভিতরে 11:30 বাজে আসবে। পরবর্তীতে আমি যে মাইনুদ্দিন নাম্বার নিয়েছি, ওই যে কথা বলে যে স্বামীর মতো, সেটা হলো মাইনুদ্দিনের নাম্বার। এবং আমার ওয়াইফ এটাও বলছিল এরকম নাকি রুমের ভিতরে ঢুকে মাইনুদ্দিন মাঝে মধ্যে দরজা লাগাই দেয় আমার ওই জেঠুসের রুমে
ঢুকে,
এটা আমার ওয়াইফের মুখে শোনা। তো আমি আমার বাসায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার সময় আমার সেই জেঠুস বলে প্রিয়া যাইস না, আমার শ্বশুর শাশুড়ি দেশে গেছে, তাদেরকে আসতে বলা হয়েছে, তারা আসে না, করে আমার এই সমস্যা ওই সমস্যা, তাদেরকে 15 দিন আসতে বলা হইতেছে যে আমি ওকে নিয়ে যাবো। বলছে ঠিক আছে আমার বউ, আমি নিয়ে যাবো, আপনারা এখন না আসলে আর কিছু করার নেই। আর এখানে এই অবস্থায় পরপুরুষ রুমের ভিতরে ঢুকতেছে, তাই এই অবস্থায় আমার ওয়াইফকে আমি এখানে ফেলায় রাখবো না, তো আমি ওকে যখন নিয়ে যাবো, তখন আমার যে ট্রিপল ফকির নির্বাচনা 3 লাখ টাকা কাবিন কিভাবে দেয় দেখুন, তুই যাইস না। তো আমার মাথায় ঘুম লাগছে, 3 লাখ টাকা কাবিন মানে কাদিন তো 65,000 টাকা বলা হয়েছে। তারপরে আমি এটাই করি না, আমি ওকে নিয়েই গেলাম। তো আমাকে আরো বাজে বাজে গালি গালাজ করতে ওর বোন। অন্য ন্যাচারাল ছেলেরা হলে মনে হয় ওখানে রেখে আসে এমন সব গালি গালাজ, বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে ওর মা সে আসার পর যায় ওর সাথে ফোনে কথা হয়। আমাদের ঘরে আমাদের মাদ্রাসা থেকে খানা আসে, তো ঘরে তেমন রান্না বান্না নাই, যতটুকু আমি করে এখন ওর মা শিখিয়ে দেয়, ওর বোন শিখিয়ে দেয় কিছু করবি না বললে লাই পাওয়া যাবে। আর নতুন বউ পাই আব্বু খুশি, আব্বু এই প্রথম বউ দেখলো, দেখ বউ সুন্দর আছে আমার ছেলের বউ, যেহেতু বড় ছেলের বউ। আব্বু খুশিতে এক মন বিষ্ণু কিনে নিয়ে আসছে বা ই করতেছে, মানে আনুষ্ঠানিক ভাবে যে উঠানোর কথা ছিল ব্যবহার হয় না, আমি একাই আমার বউ নিয়ে আসছি, ওই যে একটা রাগারাগি দ্বন্দ্ব গেছে এই কারণে। এই তারপর আমার মোবাইল আবার অটো কল রেকর্ড দেওয়া ছিল, এখন ওর বোনের সাথে যা বলে সেগুলো সব অটো কল রেকর্ড হয়ে থাকে, বা আমিও যা কথা বলি রেকর্ড হয়ে থাকে। তো এখন বলতেছে যে কিছু করবি না, যদি আগে করলে সব করো তাহলে পরে লাইফ পেয়ে যাবো, তোর শাশুড়ি বেশ সুবিধাজনক লোক না। এখন আম্মু বলতেছে দেখো আমাদের ঘরে তোমার রান্না বান্না প্রয়োজন হয় না, তো তুমি যেহেতু আসছো তোমাকে ভালো মন্দ অবশ্যই খাওয়াবো আমরা। হ্যাঁ, তা তুমি যেটা খাইবে তুমি বলবা, মানে পিছনে যা গেছে সব আম্মু ভুলে গেছে, আম্মু মেয়ের মতো দেখতেছে। এখন বলতেছে তুমি আদা রসুন গুলো ছুলে দাও, বাটা না ছুলে দাও, তো আমার হাত জ্বলে। আম্মু আর কিচ্ছু বললো না, আবার এদিকে নিয়ে আসলো, আমার ছোট ভাইকে দিল, আমার ছোট ভাই করলো বা আমিও করছি সাথে।
দেখো এই বিষয়গুলো না খুব সেন্সিটিভ, মানে সেন্সিটিভ এই কারণে খুব ছোট ছোট বিষয় হয়তো রেডিওতে বলার মতোও না, কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে এই আদা রসুন ছেলা এই বিষয়টা যদি তার নিজের মেয়ে করতো হয়তো ভাবে চোখেই লাগতো না, কিন্তু যেহেতু বিবাহিত বউ এবং তার চোখে লাগছে এটা প্রথম অবস্থায় হয়তো শাশুড়ির পক্ষে মেনে নেওয়াটা খুব মুশকিল, কারণ সে হয়তো বা টেস্ট করছে। আসলে না বিষয়টা না খুব সেন্সিটিভ, কিন্তু খুবই মানে ওভারলুক করার মতো, মানে বিষয়টা আসলে অতটা কি বলা যেতে পারে জরুরি না, কিন্তু মনে কষ্ট পাওয়ার জন্য আবার এনাফ। ঠিক আছে, আদা রসুন ছেলা এটা আদৌ কোনো ঘটনা না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সম্মান দিচ্ছে কি দিচ্ছে না, কথা শুনছে কি শুনছে না, এটাই হচ্ছে ইস্যু। নিজের মেয়ে না করলে এটা কোনো বিষয়ই না, কিন্তু ওইটা একটা কথা আছে যে যখন নতুন একটা সংসারে কেউ যায় তখন তার অ্যাটিটিউড গুলো সবাই লক্ষ্য করে যে এই মেয়েটা ভালো নাকি মন্দ। হয়তো সংসারে গিয়ে একেবারেই নিজের মতো করে একটা জায়গা তৈরি করে সবার আপন হয়ে ভেরি চ্যালেঞ্জিং, তারপরে হয়তো এই পেঁয়াজ রসুন ছেলেটা তেমন কোনো ইস্যুই হবে না, বা তারপরেও হয়তো বা হয়, কারণ টু বি অনেস্ট নিজের মেয়ে নিজের মেয়েই, আসলে বরের মেয়ে বা পরের ছেলে
শাশুড়ি শাশুড়ি
শ্বশুর শাশুড়ি
এটা আমি আসলে বুঝাই দিছি,
আমি আসলে হয় না কেন জানি, যাদের হয় তারা খুব রেয়ার, খুবই রেয়ার। হ্যাঁ বলুন, তারপর
এরপর আমার কথা হলো যে আমার ছেলে যেহেতু করতেছে, পর আমি বলে আসলে এই বোনের হাতে নেই তো
বুঝতে পারছি, আমাদের মধ্যে এক ধরনের বউ ছাড়া থাকার একটা এই ধরনের কথাবার্তা চলে
আসছে, তোমার না বউ ছাড়া না এই বউ নিয়ে মানে আম্মু থাকতে পারবে না, তোমার বোনই তোমারই থাকতে হবে।
আপনার মতো করে কিন্তু আমাদের জায়গা থেকে সেটা কোশ্চেনেবল, কিন্তু প্রিয় শ্রোতা আমরা বারবারই বলছিলাম যে আমাদের জীবন গল্পের জায়গাটা আজকে মূলত একটি জায়গাতেই, যে দুটো মানুষ একই সঙ্গে থাকার চেষ্টা করছেন তাদের জীবন রীতি আলাদা, তারা কিভাবে আসলে থাকবে কেউ যদি কম্প্রোমাইজ না করে। ছোট্ট একটা বিরতি মাত্র 5 মিনিটের, 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আশা করছি আমার সঙ্গেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমাদের সঙ্গে রয়েছেন হাফেজ তাজুল ইসলাম, তার জীবনের গল্পে আমি আবারও ফিরছি কথা না বাড়িয়ে। জি বলুন, তারপর
এরপর আমার মনে হয় এরকম আরো কিছু উল্টাপাল্টা করার পরে নিজেই ফিট হয়ে পড়ে যাই করে, মানে বাপের বাড়ি যাবে ওখানে যে থাকবে এরকম খেল, তবে আমার মনে হয় ওখানে দিয়ে আসে ঠিক আছে আপনারা যেহেতু অসুস্থ সুস্থ বানিয়ে দেন। তো যাই হোক পরবর্তীতে আমি আবার ওনার ই বললাম যে আবার দিয়ে যান আপনারা, কারণ আমার আগ্রহে দিয়ে আসছে। তো দিয়ে যাওয়ার পরে আমি আবার মাদ্রাসা চাকরিতে গেলাম, আমার ভাইয়ের বাসায় গেছে ওখানে চাকরি থেকে, আমাকে বারবার ফোনে অনেক কত কথা হইতেছে, আর কথা হইলে এখন শুধু ঝগড়াই হয়, কথায় কথায় মিথ্যা কথা বলবে এবং এটা আমি ধরে ফেললে আর একটা মিথ্যা কথা বলবে, এরকম ঝগড়া হইতেছে। এবার আমি ওই বাসায় গেলাম, তুমি কামরাঙ্গি চলে যেতে পারবে না, অন্য পুরুষ আসা যাওয়া করো, ওই বাসা তোমার জন্য নিষেধ এবং আমাকে খুব খারাপ খারাপ কথা বলছে, ওই মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তারপর লাস্ট টাইম একটু রাগের মধ্যে বলে বলছে যে তুমি ওখানে যাও তো তুমি তালাক, ইসলামিক মতে সেখানে এক তালাক পরে আর কি। তা আবার বলছে ওই বোনের সাথে তুমি কথা বলবো না, তাহলে তুমি তালাক, এরকম একটা কথা বলছে। এবার কেন বলছি, মানে বলতেছে এত মামা করেন কেন, টাকা দেন দেখি আপনাকে আদর করে, নিজের খরচের জন্য রাখেন, নিজের খরচের জন্য রিক্সা ভাড়া দেখি চাই আনেন কেমন করে।
সি দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দুইটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে উনি মুখে যে শব্দটা ব্যবহার করেছেন সেটা ওনার ধর্মীয় বিশ্বাস অনুসারে সেটা তালাক। এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মানে রাজুল ইসলাম যে প্রেক্ষাপটে উনি বলেছেন সেটা হচ্ছে ওনার ওয়াইফ যেটা বুঝতে পারছে টাকা পয়সা আয় রোজগার যেটা করে সেটা তার মার কাছে দিয়ে দেয় এবং তারপরে মার কাছ থেকে সে পয়সা নিয়ে খরচ করে। আমি আমার জায়গা থেকে আপনাকে একটা কথা বলি, আপনি যা করেছেন জীবনে সেটাই তো এখানে বলতে এসছেন, আপনি ভালো ভালো করেছেন না মন্দ করেছেন সেটা জাজমেন্ট আমাদের লিসনাররা করবে, কিন্তু না আমার কাছে কেন জানি মনে হয় প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে তার সংসারে অন্য কোন মেয়ের ইন্টারপ্রিটেশন এই লেভেলে দেখতে চায় না। এই অর্থ রোজগার করে পুরো অর্থটা আপনি মার হাতে তুলে দিচ্ছেন, এই জায়গাটা অনেক মেয়ে এটা সহ্য করতে পারে না
এবং
সেটা সময় লজিকও থাকে।
এখন এখানে বিয়ে হয়েছে মতো তিন মাসও হয় নাই, সেটা একটা সময় আছে, আস্তে আস্তে এটা করা হবে এবং থাকে ওকে আমি আলাদা কিছু না খাওয়াই।
এবং একটা ছেলের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে একটা বাধ্যগত ছেলে সে পয়সা রোজগার করে মার হাতে তুলে দেয় সেটা তার শান্তির জায়গা, বিয়ের পরে তার পক্ষে রাতারাতি চেঞ্জ হওয়াটা কতটা ডিফিকাল্ট, এবং সে যদি বিয়ের পর দিন থেকেই তার সমস্ত অর্থ তুলে নিয়ে এসে তার নিজের কাছে রাখে বা তার বউয়ের কাছে তুলে দেয় তার মার জন্য সেটা কতটুকু কষ্টকর।
আমার আম্মু বলতে
দেয় থেকে মা তো ওকে তো একসেপ্ট করছেই না ওর আচরণের কারণে, মার জায়গা থেকে তো বিষয়টা সাইড হয়ে গেছে যে তুমি যদি সংসার করতে চাও আলাদা ভাবে ওকে নিয়ে সংসার করো।
যে হঠাৎ করে আলাদা হয়ে যাবো কিভাবে, যে আমার যখন পা ভাঙছিল তখন হাসপাতালে তো অনেকদিন থাকতে হয়েছে, পায়ের ভিতরে স্ক্রু কোমর থেকে হাড্ডি কেটে নিয়ে লাগানো হয়েছে, সেখানে আমার আব্বু আমার
পায়খানা পরিষ্কার করা সম্ভব না। এবং এটা এটা একটা মেয়ে যখন একটা সংসারে আসেন বউ হয়ে তাদেরও উচিত না, মানে ধীরে সুস্থে সময় নিয়ে তারপরে, এবং এটা যদি আলাদা হওয়ার বিষয়টাই হয় তাহলে ছেলেটার নিজের উপলব্ধি থেকে যেন হয়, কারণ এটা যদি আপনি নিজে থেকেও তাকে বুঝিয়ে সুঝিয়ে করেন পরবর্তীতে কোনো ঝামেলা হলে কিন্তু আপনাদের সংসারটাও সুখের হয় না। যাই হোক আপনি বোধহয় আপনার ওয়াইফকে বোঝানোর
জন্য অনেকবার বুঝাইছি,
দেখুন সে রাজি হচ্ছিল
সময় আছে এক দুই বছর যাক। ও এভাবে কি বলতেছে এত মামাও করেন কি মা?
প্রিয় শ্রোতা আমি বিষয়টাকে প্রচার করতে পারছি না, এখানে ও যেটা বলেছে সেটা শুনলে আসলে প্রত্যেকটি ছেলেরই খুব মারাত্মক রকমের কষ্ট পাওয়ার কথা, তবে আমাদের রাগারাগির লেভেল থেকে গিয়ে আমরা কখনো কখনো এত বেশি বিশ্রী রকমের শব্দ উচ্চারণ করে ফেলি, এটা আসলেই আমাদের জন্য খুব ক্ষতিকর।
এম করতে করতে পরে মোটামুটি রমজান আসলো, পরে পেটে তখন বাচ্চা ওর, তখন এই বাচ্চা হওয়ার আগেই আবার আমাদেরকে মাসলা অনুগতে আবার 8,000 টাকা দেড় মুহূর্ত ধার্য করে আবার বিবাহ দিল।
মানে এই এটা আসলে দুতালাক হিসেবে কাউন্ট হয়েছে?
হ্যাঁ দুতালাক হিসেবে।
এটা কি ধর্মীয়
ধর্মীয়? হ্যাঁ এটা তালাকের মাসালা,
মানে সবার সামনে আপনি তালাকের বিষয়টা বলেন।
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা তারপরে এটা কিভাবে কি?
এটা আবার দুজন সাক্ষী রেখে যেভাবে বিবাহ হয় ওইভাবেই দেড় মুহূর্ত ধার্য করে অমুকের ছেলের সাথে বিবাহ।
এবার এটা কি তখন নতুন করে আবার কাবিন হলো?
হ্যাঁ 8,000 টাকা। এটা আবার ইসলামিক মতে হয়েছে কিন্তু ওই
এই মতামত নিয়ে যদি ইসলামের অনুসারেই যদি কারো কোনো ধরনের দ্বিমত থেকে থাকে সেই দ্বিমতের প্রতিও আমরা রেসপেক্ট রাখছি। আমাদের মূল জায়গাটা হচ্ছে দুজন মানুষের জীবনাচরণ যদি না মিলে তাহলে সেটার পরিণতি আসলে কি হয়, ঠিক আছে বলুন। হ্যাঁ
এরপর আপনার আরো খুব খারাপ খারাপ কথা, এখন শুধু দেখি ওর মুখ দিয়ে খারাপ কথাই বের হয়, যেসব আমি কখনো বলবো তো ভালো কথা শুনতেই আমার কাছে খারাপ লাগতো। এরকম করতে করতে রমজান মাস গেলাম নানুপুরে, তা নানুপুর থেকে ওর কাছে আসবো, কিন্তু ওকে যত কিছুই করতো এত খারাপ করতেই করতো কিন্তু ওকে ছাড়া আমার ভালো লাগতো না, তাই জিনিসগুলো মানে আমি অন্যরকম হয়ে যেতেছি আর কি। এখন ফোন দিচ্ছে আমি ওখানে গেছি, আমি ওর ওই বাসায় যাবো না, ও আমি আমার তালাক ভঙ্গ করে কিন্তু ওই বাসায় চলে গেছে বোনের সাথে কথা, এখন ওই বাসায় আছে, এখন আর এক তালাকে মানে এখন তো আমি আর কিছু বলতেও পারি না, এখনো ওইখানেই আছে, সে আমার কথা অমান্য করে ওই বাসায়, তা আমি ওইখানে যাবো না, ওইখানে আমি গেছি প্রায় 6 মাস পরে। ওখানে যা প্রথম বাচ্চাটা নষ্ট হয় বলে নষ্ট হয় কিন্তু নষ্ট করে ফেলছে আগে থেকে,
এটা আপনিও মনে করেছেন ধারণা,
পরবর্তীতে স্বীকার করছে যে নষ্ট করছে লাস্টে পরে স্বীকার করছে। তো যাই হোক 22 রমজানের দিন আবার এরকম আরো কিছু খারাপ কথা বলার কারণে আমার মাকে নিয়ে আমি একটা থাপ্পড় দিই আর কি,
গায়ে হাত তোলেন?
হ্যাঁ মানে খুব মাকে নিয়ে খারাপ কথা বলায়, তো যাই হোক কান্না করতেছে এবং গায়ে হাত তুলে যে আমি যে শান্তি পেয়ে গেছি তা না, সেটা আমিও রিপ্লে পাইছি। আমার রূপের সাথে মিলতেছে না, আর তো চিকন হলে ভালো হইতো, আমাকে কি করছেন কি দিচ্ছেন এই পর্যন্ত অমক সমক আরো অবল তাবল কথা। তো এই থাপ্পড় দেওয়ার পর আমার শাশুড়ি আরেক বাসা থেকে শুনছে, আমার শালা গিয়ে বলছে, সে আয়েশা বলতেছে একটা খারাপ ভাষা নোয়াখালীর ভাষায়, সেটা বলবো কিনা?
না না বলবেন না, এটা উচ্চারণ করলে আপনার গুনাহ হবে এবং যারা শুনবেন দরকার নেই, আমি চাচ্ছি না।
মানে আমার মাকে খারাপ একটা কথা বইলা, আমার মার সাথে
বুঝতে পেরেছি। আমি একটু থামাচ্ছি আপনাকে, কিছু কোশ্চেন করবো, কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে খুব এক্সট্রিম লেভেলে চলে গিয়েছেন আপনারা তখন, এবং এই এক্সট্রিম লেভেল গুলোর পরিণতি কখনোই ভালো হয় না, এটা আমরা বুঝতে পারছি। আলটিমেটলি আপনাদের সম্পর্কটা এখন কি অবস্থা?
পরবর্তীতে আর একটা বাচ্চা পেটে আসছে, সেটাও নষ্ট করে আরেক ছেলেকে ছবি পাঠানো, প্রেম করা, আমার কাছে আমি ফেসবুক চালাবো ওই করবো,
মানে ফেসবুক চালাতে চাইছে আপনি আপনার জায়গা থেকে বাধা দিয়ে?
না, বাধা দেয়নি।
তাহলে
আমি ফেসবুক চালাতে চাইছি, বলছি ঠিক আছে আমার একটা আইডিয়া আছে তুমি এটা চালাও, তাকে আমি মোবাইল কিনেও দিয়েছি, যেটা ওর দুলাভাই পর্যন্ত মানা করতে দিয়েন না। তারপর আমি চিন্তা করতেছি ওকে খুশি রাখি, যেহেতু একটা বাচ্চা আসছে দ্বিতীয় বাচ্চাটা, হ্যাঁ আমি একটা বাচ্চা হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, দুই ফ্যামিলি মেনে নেবে। পরবর্তীতে এমন হয়েছে আমরা হোটেলে থাকতাম এবং ওকে নিয়ে আমি আলাদাও বাসায় ভাড়া রাখছি।
ভালোবাসার কিন্তু কমতি ছিল না ওর পক্ষ থেকে, ও কিন্তু ভালোবাসতো, এত কিছু পরেও কোনো না কোনো ভাবে ওর বউটাকে কাছে রাখতে চাইতো। কিন্তু ও তো যেই 24-25 বছর পরে যে স্টাইলে বড় হয়েছে, সেই স্টাইলটা তো রাতারাতি সে গিভ আপ করতে পারবে না এবং ওই মেয়েটাও সেটা পারবে না। সেই জায়গাটাই মূলত এদের দ্বন্দ্বটা এবং সেটা ম্যাচ করতে পারছে না। আচ্ছা, আপনি আমাকে শেষ দিকে অ্যান্সারটা করেন, আপনাদের লাস্ট কি অবস্থা, আপনাদের বাচ্চাটা কি হয়েছে?
না, বাচ্চাটা নষ্ট করে আরেক ছেলের সাথে প্রেম শুরু করছিল, যেটা আমার ফেসবুকে রিডিও করার কারণে আমাকে 16 ডিসেম্বর বলছে আমার বাচ্চা যেহেতু আসছে এখন সব এদিকে তাকে সব ভুলে যান। তো 16 ডিসেম্বর দিন আমি মামুন হোটেলে এসে আমরা শ্বশুরবাড়িতে যেতাম না, এসব কারণে আমরা হোটেলে থাকতাম এবং আমার আব্বা আমার বাসায় জায়গা নাই এবং হোটেলে থাকতাম কেন, আমি দুই বাসায় ভাড়া নিছি, সেই দুই বাসায় বাড়ি এলে ওকে নামায় দেয়, ও তাদের সাথে মিলা থাকতে পারে না।
বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি এই বিষয়গুলোতে যেতে যাচ্ছি না, আমি আমাকে আমাকে বলেন শেষের দিকে আপনার সম্পর্কে।
তারপর আমি ওই লাস্টে যে তালাকটা বাকি ছিল, যে তুমি বাচ্চা অনষ্ট প্রেম করছে যেহেতু ফোন দিতেছি রিসিভ করতেছে না বা উত্তর দিতেছে না, তুমি কেন করলা এরকম? তারপর লাস্টে কেছে আমি এক না, এরকম আমার জীবন এখন অনেকে আছে, আমি মুখ খুলে ঘুরতে যাবো, মুখ দেখায় তো মুখ করবো, তো বাচ্চা তো বাচ্চাকে এখনো রাখছি নাকি? তখন কি বাচ্চা যদি তোর এই করছো আর আমাকে এত জ্বালাইতে জ্বালাইতে তোমার জন্য তোমার এক ভাইয়ার আমার গায়ে হাতও তুললো, নিজের কপাল নিজে ভরাইলাম, তুমি আমার নিজে মারলা, দাড়ি ছিঁড়া কতগুলো দাড়ি ছিঁড়া ফেলছো, সবসময় আমার গায়ে তুমি হাত তুলতা, এত কিছু বলো তোমার কখনো চাই না, তোমার ফ্যামিলির সবাই আমাকে আমার মাকে নিয়ে আমাকে
কি বললেন আপনি আমাকে এটা বলেন?
বাজে কথা, তখন আমি তালাক দিয়ে দিলাম, 3 নম্বর তালাকটা,
যেটা আপনি আপনার জায়গা থেকে মনে করছেন যে এটা 100% ঠিক, মানে এবং ধর্মীয় রীতি অনুসারে সে আপনার এখন আর স্ত্রী নেই, কিন্তু কাগজে কলমে রাষ্ট্রীয় যে বিধান আছে সে অনুসারে আপনি জিনিসগুলো এখন ওকে করেন নাই, করেছেন কি? আচ্ছা, তো এই যে গল্পটা আপনি আজকে এখানে জীবনের গল্প বলতে আসলেন, আপনাদের বিয়ের সম্পর্ক সর্বোচ্চ 1.5 বছর, 2016 সালের কোন মাসে বিয়ে করেছেন?
ফেব্রুয়ারিতে।
2016 সালের 21 ফেব্রুয়ারি, 1.5 বছর হয়নি বলতে গেলে। তো এই 1.5 বছরের মধ্যে এত এত ঘটনা ঘটে গেল, এখানে আপনি দোষ দেখলে আপনার স্ত্রীর অনেক দোষ আপনার জায়গা থেকে দেখতে পারবেন এবং একই সাথে আপনার স্ত্রী যদি আপনার দোষ খুঁজতে যায় অনেক দোষ খুঁজতে পারবে, কিন্তু রেজাল্ট হচ্ছে আপনারা দুজনও মানুষ একসঙ্গে থাকার চেষ্টা করেছিলেন, থাকতে পারেন নাই। এই জীবনের গল্প থেকে আপনি আপনার লিসনারদেরকে কি বলতে চান, যারা এতক্ষণ ধরে শুনলো তাদেরকে কি বলতে চান? আপনি যদি বলেন হ্যাঁ এটা একটা পুরুষ নির্যাতন, আপনার গল্প থেকে আপনি বলতে পারেন এটা পুরুষ নির্যাতন, সে যখন বলবে আপনার ওয়াইফ যদি থাকতো সে হয়তো বলতো এটা নারী নির্যাতন, সে আমার সঙ্গে যে যেটা করেছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়ালো? আপনারা থাকতে পারেননি একসঙ্গে।
তার সাথে আমি আপনার রমজানে 2 দিন আগেও কথা বলছি, সে আমাকে বলে অমুক দিন আমরা ইফতার করব। এমন
দেখুন দুর্বল অবস্থা কিন্তু এখনো আছে,
এবং এখনো আছে, এখনো মনের টান আছে বা ইয়ে আছে, এবং ও যে আমার নামে একটা মিথ্যা।
আচ্ছা, আপনি আমাকে একটা বিষয় প্রশ্ন উত্তর দেন, বিষয়টা আসলে অন্যদিকে ঘুরে যাচ্ছে যে কারণে আপনাকে প্রশ্নটা করছি। 1.5 বছর কি একটা মানুষকে চেনার জন্য এনাও? আপনার ওয়াইফ থাকলে আমি ওয়াইফকেও একই প্রশ্ন করতাম, মানে পর্যাপ্ত কিনা?
কিন্তু ও যেটা বলতো যে আমি আপনাকে চিনে ফেলছি,
ওর বলার জায়গাটা আপনি একেবারে বাদ দেন, আপনাদের মতো ভালোভাবে কথা হতো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। দুজনই সবসময় টেম্পারে থাকতেন, যেটা কঠিন মনে হচ্ছে। তো টেম্পারমেন্টে মানুষ যখন কথাগুলো বলে ম্যাক্সিমামই টার্গেট থাকে যে ওকে কিভাবে আঘাত করা যায়, যে কথাগুলো বললে অপর পক্ষ কষ্ট পাবে। তো আপনার স্ত্রী হয়তো সেভাবে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, আপনিও চেষ্টা করেছেন দ্বিপাক্ষিকভাবে, কিছু কিছু বিষয় আপনি আপনার জায়গা থেকে মেনেই নিতে পারেননি, ইভেন আমাদের যারা শুনছে তারাও মেনে নিতে পারবে না, এই যে দাড়িতে হাত দেওয়া
সেটা এখন
না, ঠিক আছে, এই জিনিসগুলো এগুলো মেনে নেওয়াটা খুব মুশকিল, কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজে একটা মেয়ে একটা ছেলের গায়ে হাত তোলা এটা শুনলেও অনেকে মেনে নিতে পারে না, কিন্তু একটা ছেলে একটা মেয়ে
কথা বলতো আপনি আমাকে মারবেন, হ্যাঁ আমি নারী নির্যাতন কেস করতে পারবো, আপনি
রাইট তার আছে, রাষ্ট্র তাকে সে অধিকার দিয়েছে,
কিন্তু আমি আপনার মারলে আপনি কিছু করতে পারবেন না এটা বলতো।
কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে এগুলো হুমকি ধমকি দিয়ে আসলে সংসার টিকে না। আমি আমি যেটা বলতে চাচ্ছি তাজুল ইসলাম, আপনি যেই কষ্টটা নিয়ে এখানে এসছেন আমি এগ্রি করি, আমি জানি যে আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার অনেক কথা বলার আছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে আপনার দুজন একসঙ্গে থাকতে পারেননি, তারপরেও আপনার আপনি ওর প্রতি এখনো দুর্বল, তাই কি? আচ্ছা, তো এই যে ঘটনাটা ঘটলো এটার পেছনে আসলে দায়ীটা কে?
দায়ীটা দুই ফ্যামিলি এক কালচারের এক অবস্থান না, এবং ওই যে আমার যে ভাইরাটা আমি মনে করি সেই দায়ীটা।
আজকের এই গল্পটা আমি ঠিক সেই জায়গাটা থেকেই প্রচার করার চেষ্টা করেছি, বিয়ে সম্পর্কটা অবশ্যই অবশ্যই দুটো পরিবারের সংস্কৃতির সঙ্গে মিল বন্ধন রেখে তারপরে হওয়া উচিত, যদি সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হয় এবং যদি সেটা লাভ ম্যারেজ হয় তবুও, এবং অবশ্যই দুপক্ষ খুব ভালো করে বিষয়গুলো জেনে শুনে মেন্টাল প্রিপারেশন নিয়ে সংসার জীবনে পা দেওয়া উচিত, নইলে এরকম সমস্যা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এখানে বিষয়টাকে আপনারা ধর্মের দিক থেকে দেখবেন না, বিষয়টিকে আপনারা কোনটা ভালো কোনটা মন্দ সেই জায়গা থেকে দেখবেন না, বিষয়টাকে আপনারা দেখবেন একটা জায়গা থেকে, যে দুজন মানুষ দুই রকমের কালচার থেকে এসছে, এবং ম্যাচ করে চলাটা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, এক্সেপশন সমাজে অনেক আছে, অনেক ধনীর সাথে অনেক গরিবের বিয়ে হয়, অনেক গরিবের সাথে অনেক ধনীর বিয়ে হয়। হ্যাঁ, আমি এরকম পত্র পত্রিকায় দেখেছি যে থাইল্যান্ড থেকে তরুণী চলে এসছে বাংলাদেশে একটা ছেলেকে বিয়ে করার জন্য, ইউরোপ থেকে কেউ চলে এসছে বাংলাদেশে ছেলেকে বিয়ে করার জন্য, ঘর সংসার করছে, এগুলো খুব খুশির খবর। কিন্তু এক্সেপশন ইজ নট এক্সাম্পল, এগেইন আই এম রিপিটিং, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। প্রিয় শ্রোতা, আমাদের আজকের এই গল্পটি প্রত্যেকের ব্যক্তি জীবনে যদি কিছুটা হলেও নক করার চেষ্টা করে, সেটা আমরা বলবো যে আমাদের জায়গা থেকে অনেক বেশি আমরা সাকসেস। আমাদের এই ভাইটিকে আমরা ধন্যবাদ জানাবো যে তিনি আসলে অনেক বড় একটা জায়গা থেকে তার গল্পটি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। যারা রাত জেগে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো শেষ করছি, আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শুধু রাখছি।
আমি দেখিলাম সংসার ভোজবাজি প্রকার, কীর্তি কর্মার কীর্তি কে বুঝতে পারে, সে বাজিকে লোরে কোথায় রাখে ধরে, কীর্তি কর্মার কীর্তি কে বুঝতে পারে, সে বাজিত গেল কোথায় রাখে ধরে, এ কথায়ার শুধাবো কারে, এ কথায়ার শুধাবো কারে, নিরাতো তত কথা কি বলবে আমায়, আমি দেখিলাম সংসার ভোজবাজি প্রকার, দেখিতে দেখিতে অমনি কেবা কোথা যায়, আমি দেখিলাম সংসার ভোজবাজি প্রকার। তার ছিলাম না আমি, আমি বলি ভবে আমি কুঞ্জনা, তার ছিলাম না আমি, আমি বলি ভবে আমি কুঞ্জনা, মরিয়ে কি আজ কারখানা, মরিয়ে কি আজ কারখানা, এবার গুনে পড়েছি চুরি ঠাউর নাই হয়, আমি দেখিলাম সংসার ভোজবাজি প্রকার, দেখিতে দেখিতে অমনি দেবা কোথা যায়, আমি দেখিলাম সংসার ভোজবাজি প্রকার।
Close up presents Hello 8920 Close up, the closer the better,
exclusively on FusionBD.com.